بسم الله الرحمن الرحيم
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين
দেন আলেমুল আমার শিরিক বর্ণনা করার আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا مبينا ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال سبحانه إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه وجعلت له العمل به رواه مسلم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে তাওহীদের পথে আহ্বান করেছেন যিনি কুরআনুল করিমের মাধ্যমে আমাদেরকে তাওহীদের শিক্ষা দান করেছেন এবং আমাদের জন্য যিনি উত্তম হালাল রুজির ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় হিসাবের জন্য কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান করবেন, এবং ঈমানের ভিত্তিতে যিনি আমাদেরকে সেদিন নাজাত দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দিনী বিষয়ে জানা বোঝার জন্য ইলমি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিক বিদিকে ছুটাছুটি করে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, আল্লাহ তাদের উপরে জুলুম করেননি। আল্লাহ বলছেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। সেই আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ প্রিয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শিরক সম্পর্কিত আলোচনা। শিরক অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। শিরক সারা পৃথিবীর মখলুকের ভারসাম্যতা নষ্ট করে দেয়। শিরক মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয়। শিরক মানুষকে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করে দেয়। শিরক মানুষের মুক্তিকে ছিনিয়ে নেয়। শিরক মানুষের নিরাপত্তাকে ছিনিয়ে নেয়। শিরক মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। শিরক মানুষকে আল্লাহর ক্রোধে পরিণত করে দেয়। শিরক মানুষকে আল্লাহর ক্রোধের মধ্যে ফেলে দেয়। শিরকের মাধ্যমে তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। শিরকের কারণে তার জান্নাত অনিশ্চিত হয়ে যায়, জান্নাত তার উপরে হারাম হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সেই শিরক সম্পর্কিত আলোচনা চলছিল। শিরক মানবতার জন্য মস্ত বড় একটি অপমান, বিশ্ব মানবতার জন্য সবচাইতে বড় অপমানকর যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে শিরক। শিরক মানবতার জন্য সবচাইতে বড় অকল্যাণ। শিরক মানবতার জন্য সবচাইতে বড় দুঃখজনক অপমান হচ্ছে শিরক। শিরক সবচাইতে বড় কুসংস্কার। শিরক সবচাইতে বড় অমূলক বিশ্বাসের কারখানা। শিরক সবচাইতে বড় জুলুম এবং অন্যায়। শিরক সবচাইতে বড় জুলুম এবং অন্যায়। শিরক ভয় এবং অমূলক ধারণা এবং সংশয়ের উৎপত্তি স্থল। শিরক সমস্ত সৎ আমলকে পঙ্গু করে দেয়। শিরকের মাধ্যমে মানুষের জীবনের যত প্রকারের সৎ আমল রয়েছে সকল প্রকার সৎ আমল বিনষ্ট হয়ে যায়। শিরককারী তওবা ছাড়া মারা গেলে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না, এবং শিরক চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয়, চিরতরে জান্নাতকে হারাম করে দেয়। শিরক দীন থেকে খারিজ করে দেয়, দীন থেকে একদম বের করে দেয়। মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করে শিরক, এবং মুশরিকের রক্ত ও সম্পদকে হালাল করে দেয় শিরক। শিরক সর্ববৃহৎ কাবিরা গুনাহ, সবচাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক। এর চাইতে বড় কাবিরা গুনাহ আর কিছু নেই। শিরক মুসলিম উম্মার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়। শিরকের কারণে সে মুসলিম উম্মার থেকে কল্যাণকর দোয়া থেকে বঞ্চিত হয়, কল্যাণকর দোয়া থেকে তারা বঞ্চিত হয়। মুশরিক জানাজার সালাত থেকে বঞ্চিত হয়, মুশরিক মুসলিমদের কবরস্থান থেকে বঞ্চিত হয়, মুশরিক মুসলিমদের থেকে ভ্রাতৃত্ব মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধন থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শিরক আল্লাহর সাথে বিদ্বচারণ, আল্লাহর সাথে বৃদ্ধাচারণ এবং জঘন্য ধৃষ্টতা দেখায় হচ্ছে শিরক। এই শিরক সম্পর্কিত আলোচনা চলছিল আমাদের। আমরা বলেছিলাম যে শিরক হচ্ছে দুই প্রকার। প্রথমত শিরক দুই প্রকার, এক নম্বর হচ্ছে বড় শিরক, দুই নম্বর হচ্ছে ছোট শিরক। ছোট শিরক আমরা উল্লেখ করেছিলাম দুই প্রকার, একটি হচ্ছে লোক দেখানো শিরক, আরেকটি হচ্ছে গুপ্ত শিরক বা রিয়ার শিরক। এবং ছোট বড় উভয় প্রকারের শিরক চার ভাবে হয়ে থাকে, চার ভাবে মানুষের মধ্যে প্রবেশ করে থাকে উভয় প্রকারের শিরক। এই চার ভাবে যে শিরকগুলো হয়ে থাকে তার মধ্যে হতে প্রথম বিষয় হচ্ছে আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। দুই নম্বর কি? আশিরকু ফিত তাসাররুফ, তাসাররুফ মানে কি? পরিচালনা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরক। এই দুইটি বিষয়ে আমরা তত্ত্ববহুল আলোচনা পেশ করতে চেষ্টা করেছিলাম এবং সামান্য যত সামান্য কিছু উদাহরণ আমরা পেশ করতে চেষ্টা করেছিলাম, যেই সমস্ত উদাহরণগুলো বর্তমান সময়ে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা প্রত্যেকেই এই সমস্ত শিরিকগুলোর সাথে পরিচিত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশিরকু ফিল ইবাদাত, আশিরকু ফিল আদাত, শিরক ফিল ইবাদাত এবং শিরক ফিল আদাত, ইবাদতগত শিরিক এবং অভ্যাসগত শিরক। আমরা ইবাদতগত শিরকের কিছু নমুনা পেশ করব ইনশাআল্লাহ এবং অভ্যাসগত শিরকেরও কিছু নমুনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিরিক কারা করে? আমাদের দেশে প্রচলিত একটি কথা রয়েছে, সেটি হচ্ছে মুসলিম কখনো শিরিক করে না। এটা আলেম ওলামাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তাগুলো বের হয়ে আসে যে মুসলিম কখনো শিরিক করতে পারে না, মুমিন কখনো শিরিক করতে পারে না, আলেম ওলামারা কখনোই শিরিক করতে পারে না। তাহলে কি করে তারা? তাহলে তারা কিছু সংখ্যক অপরাধ করে। শিরিক কারা করে? শিরিক হচ্ছে অমুসলিমরা করে, বিশেষ করে হিন্দু শ্রেণীরা শিরিক করে এবং ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ পৌত্তলিক অগ্নিপূজক এরা শিরিক করে, মুসলিম কখনো শিরিক করে না। আমরা এর আগে বলেছিলাম যে শিরিক হয় তিনভাবে, বিশ্বাসগতভাবে শিরিক হয়, আমলগতভাবে শিরিক হয় এবং মৌখিকভাবে শিরিক হয়। বিশ্বাসগত শিরক, আমলগত শিরক এবং মৌখিকভাবে শিরক। প্রিয় উপস্থিতি, এই শিরকের থেকে এমন কোন শ্রেণী নেই যেই শ্রেণী এই শিরকের মধ্যে ধাবিত হয় না। প্রত্যেক শ্রেণী পেশার মানুষই শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে দেশের সাধারণ জনগণ, সাধারণ যে সমস্ত জনগণ রয়েছেন তারা শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন, ক্ষমতায় যারা রয়েছেন তারা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন, এমনকি আলেম ওলামারা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন, যাদেরকে ইসলামের ধারক বাহক হিসাবে চিহ্নিত করা হয়, যাদেরকে বর্তমান সময়ের মানুষগুলো ইসলামের ধারক বাহক হিসাবে জানে, দীনের কাণ্ডারি হিসাবে জানে, যাদের কাছে গিয়ে মানুষ দীন শিখতে চায়, যাদের কাছে গিয়ে মানুষ ইসলাম সম্পর্কিত বিভিন্ন ফতোয়া জানতে চায়, ইসলামের বিভিন্ন বিষয়গুলো জেনে সাধারণ মানুষগুলো যার উপরে আমল করতে চায়, এই শ্রেণী পেশার মানুষরা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারে। বরং আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দুঃখজনক সত্য দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত আলেম ওলামা, ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবী নামের ইসলামের পরজীবী, যারা ইসলামকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন, যারা ইসলামকে বিকৃত রূপ হিসাবে পেশ করে মানুষের সামনে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করছেন এবং তারা তাদের পকেটকে ভারী করছেন, গাড়ি বাড়ি করছেন, ইসলামকে নিয়ে যারা কলুষিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই এক শ্রেণীর তথা কথিত আলেম ওলামাদের ইসলামী বুদ্ধিজীবী এবং তথাকথিত আলেম শ্রেণী যারা এদেশে ধর্মীয় লিবাস পরে, ধর্মের মুখোশ পরে রাস্তায় রাস্তায়, খানকায় খানকায়, অলিতে গলিতে, মসজিদে মসজিদে, মাদ্রাসাগুলো থেকে বিকৃত ইসলাম প্রচার করে বেড়াচ্ছেন, যারা এদেশে ইসলামের একমাত্র ধারক বাহক হয়ে বসে আছেন, তাদের কিতাবাদি থেকে, তাদের বক্তব্য থেকে যদি আমরা বিভিন্ন ধরনের শিরকগুলোকে উদ্ঘাটন করি, আমরা যদি জাতির সামনে পেশ করি, তাহলে জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, আজকে আমার সামনে কয়েকটি কিতাব রয়েছে, তার মধ্যে একটি কিতাবের নাম মদিনার টানে। এই কিতাব সংকলন করা হয়েছে বাংলাদেশের প্রতিত যশা অন্যতম একজন ইসলামী ব্যক্তিত্ব, যিনি এই দেশে সর্বপ্রথম বুখারী শরীফের হাদিসের কিতাব বুখারী শরীফের অনুবাদ করেছিলেন এবং দীর্ঘ 60 থেকে 70 বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় যিনি বুখারী শরীফের দর্স দিয়ে বেড়াচ্ছেন, তার আকিদা সম্বলিত এই কিতাবটি। এ হচ্ছে মদিনার টানে। এখানে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে প্রশংসা করেছেন যেই প্রশংসার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের স্থানে অধিষ্ঠিত করে দেওয়া হয়েছে, রসুলকে তওবা কবুলকারী হিসাবে মেনে নেওয়া হয়েছে, রসুলকে ক্ষমাকারী হিসাবে মানা হয়েছে, রসুল কবরে হাইয়ুল কাইয়ুম হিসাবে রয়েছেন, রসুল সেইখানে থেকে মানুষের প্রয়োজন মিটাতে পারেন, রসুল সেইখানে থেকে মানুষের তওবা এবং আমলগুলোকে কবুল করতে পারেন, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা সবকিছুকে তিনি মিটাতে পারেন। এই বিষয়ে তার আকিদাগুলোকে তারই লেখা কিতাব থেকে এখানে সংকলিত করা হয়েছে এবং ছাপা হয়েছে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে, এবং তার সিগনেচার পর্যন্ত এই কিতাবে রয়েছে। এই কিতাবের সম্পাদনা করেছেন তারই সন্তান, একজন হচ্ছে মাহমুদুর রহমান, আরেকজন হচ্ছে মাহবুবুর রহমান। এই কিতাবের অন্যতম আরেকজন প্রধান সম্পাদক হচ্ছেন বাংলাদেশের আরেকজন দ্বিতীয় বিখ্যাত আলেম, যিনি জিহাদের নাম নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করা শুরু করেছেন এবং বাংলাদেশের লিস্টেড আলেমদের মধ্যে যিনি বর্তমান সময়ে একেবারে নাম লিখিয়েছেন, সেই ব্যক্তিত্ব আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী, তিনি পর্যন্ত এই কিতাবের মধ্যে সিগনেচার করেছেন এবং তিনি সম্পাদনা করেছেন। যিনি জিহাদ করতে চান, যিনি জিহাদের নামে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে চান, যিনি জিহাদের নাম নিয়ে মুসলিম উম্মাকে একটা রাস্তায় পরিচালিত করতে চান, তিনি পর্যন্ত এই শিরকি কিতাবের সম্পাদনা করেছেন, তার নাম পর্যন্ত এখানে রয়েছে, তার সম্মতিতে এই লেখাটা লেখা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ শেষের দিকে এই বিষয়ে একটু আলোকপাত করব এবং তাদের কথাগুলোকে তুলে ধরব। এই পর্যায়ে আমি আলোচনা পেশ করতে যাচ্ছি আর শিরক ফিল ইবাদাত, ইবাদতগত শিরক। তার মধ্যে হতে অন্যতম এক নম্বর আল্লাহর নামের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে একসাথে সংযুক্ত করে তার নামে জিকির আজকার করা হচ্ছে। আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামকে সংযুক্ত করে রসুলের নামের জিকির করা হচ্ছে, যেমনিভাবে আল্লাহর নামের জিকির করা হয়ে থাকে। সেই জিকিরটা আমাদের সামনে এইভাবে পরিচালিত রয়েছে, প্রচলিত রয়েছে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রহমাতাল্লিল আলামিন। আল্লাহর নাম নিয়ে জিকির করা হচ্ছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এবং সর্বশেষ রসুলকে পর্যন্ত তাকে স্মরণ করা হচ্ছে এবং তার নামটাকেও নেওয়া হচ্ছে রহমাতাল্লিল আলামিন, কারণ রহমাতুল্লিল আলামিন হিসাবে কাকে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার জিকির করা হচ্ছে এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রসুল, হে আল্লাহর হাবিব, এই বলে জিকির করা হচ্ছে। পীর সাহেবরাই জিকির করে থাকেন। এরপরে আরো জিকির করে হচ্ছে, নূরে খোদা, নূরে রসুল, হে আল্লাহর, হে নবী, হে নবীর নূরের তৈরি নবী, হে নূরের তৈরি রসুল, হে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি নবী, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত জিকিরকে, জিকির সম্পর্কে অসারতা পেশ করেছেন। তাদের এই জিকিরের কোন শরীয়ত ভিত্তি নেই, ইসলাম তাদের এই জিকিরকে কখনো সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাজকুরুনি ইয়াজকুরুকুম, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তুমি আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং তুমি কুফরি করে ফেলো না। আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া, কুফরি মতবাদ, আল্লাহকে স্মরণ ছেড়ে দিয়ে অন্য কারো জিকির আজকার করা অন্যতম বড় একটা কুফরি এবং শিরিক। এই পর্যায়ে নবীও পড়ে যাবেন, এই পর্যায়ে সাহাবা ইকরামও পড়ে যাবেন, এই পর্যায়ে মালাইকারা পর্যন্ত পড়ে যাবেন। আল্লাহকে ছেড়ে দিয়ে যত কিছুর জিকির করা হবে সকল প্রকার জিকিরটা কি? শিরিক। সকল প্রকার জিকির হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে জিকির করো, আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ তাসবিহ আদায় করো। আল্লাহরই জিকির চলবে, আল্লাহরই প্রশংসা চলবে, আল্লাহরই কৃতজ্ঞতা স্বীকৃত শুকর, আল্লাহরই কৃতজ্ঞতা স্বীকার করা চলবে, আল্লাহরই শুকরিয়া আদায় করা চলবে, আল্লাহরই তাসবিহ আদায় করতে হবে, আল্লাহরই তাহমিদ বর্ণনা করতে হবে। এক্ষেত্রে কোন নবী রসুলকে পর্যন্ত মিলানো যাবে না। অথচ আমাদের দেশে আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামেরও জিকির করা হয়, আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামের জিকির করা হচ্ছে। এই জিকির সবচাইতে বড় শিরিক, আল্লাহর সাথে আরেকজনের নামের জিকির করা। দুই নম্বর শিরিক ইবাদতগত, কবরমুখী হয়ে সালাত আদায় করা, কবরমুখী হয়ে সালাত আদায় করা, কবরকে মসজিদের সামনে রূপান্তরিত করে, মসজিদের দেওয়ালের সামনে কবরকে স্থাপন করে, সেই কবরকে সামনে রেখে কবরমুখী হয়ে সালাত আদায় করা, এবং কবরের উপরে সিজদা আদায় করা, কবরের পাশে সালাত আদায় করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহি মুসলিমের হাদিস, লা তুসাল্লু ইলাল কবর, তোমরা কবরের কাছে সালাত আদায় করো না, ওয়ালা তাজলিসু আলাইহা, এবং তোমরা কবরের উপরে বসো না, তোমরা কবরের উপরে বসো না, এবং কবরকে সামনে রেখে তোমরা সিজদা আদায় করো না, সালাত আদায় করো না। বাংলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, এই দেশের বাংলাদেশের জমিনে যতগুলো মসজিদ রয়েছে, এই মসজিদের 80% মসজিদগুলো কবর কেন্দ্রিক। হয় মসজিদের ভিতরে কবর রয়েছে, অথবা মসজিদের সামনে কবর রয়েছে, অথবা মসজিদের পাশে কবর রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এবং কোরআনুল করিমের একাধিক বর্ণনা রয়েছে যে কবর অবস্থিত মসজিদে সালাত আদায় করা যাবে না। যেই মসজিদের সামনে কবর রয়েছে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না, যেই মসজিদের দেওয়ালের সাথে পার্শ্বেই কবর রয়েছে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না, এবং যেই মসজিদের ভিতরে কবর রয়েছে সেই মসজিদে পর্যন্ত সালাত আদায় করা যাবে না। আমরা বাংলার অলিতে গলিতে যে সমস্ত মসজিদ দেখতে পাই, অধিকাংশ মসজিদের ক্ষেত্রে দেখা যায় যে মসজিদের সাথে কবর রয়েছে। বরং বাংলার মানুষের প্রাণের কবি, যাকে মুসলিমদের কবি বলা হয়, যাকে দেশের আলেম ওলামারা মুসলিমদের একজন কবি বলে আখ্যায়িত করেন, তিনি পর্যন্ত কবিতা লিখেছেন এই হাদিসের বিপরীতে। তিনি উল্লেখ করেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সাজে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। না ভাই, কখনো সম্ভব নয়। আল্লাহ বলেছেন, মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরে সমাহিত করা হয়, তখন পৃথিবীবাসীর কোনো আওয়াজ সে শুনতে পায় না, পৃথিবীবাসীর কোনো আওয়াজ সে শুনতে পায় না, শুধুমাত্র দু চারটি বিষয়ে আল্লাহ তাআলা তাকে যেইভাবে শুনান সেই বিষয় শুনতে পারে, কিন্তু মুয়াজ্জিনের আজান তিনি শুনতে পাবেন না। আর মসজিদের পাশে কবর দেওয়া, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, তিনি তার তাফসিরের মধ্যে রবীন্দ্রনাথের বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন এবং বাংলার মানুষের মনের প্রাণের কবি হিসাবে এই কাজী নজরুল ইসলামকে সাক্ষ্য দিয়েছেন, কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দিয়েছেন এবং তিনি তার তাফসিরের মধ্যে কাজী নজরুল ইসলামের এই কবিতাকে তিনি সমর্থন করেছেন এবং এই কবিতাকে তিনি সমর্থন করে এর প্রশংসা করে বলেছেন যে দেখো মুসলিমদের কবির অবস্থা, মুসলিমদের কবি কত সুন্দর আল্লাহর প্রশংসা করছে এবং মুসলিমদের কবি সে মরণের পরেও তা সে এই বিষয়ে আল্লাহর কাছে আশা করছে যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যখন যেন সকাল সাজে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তো দ্বিতীয় শিরিক বলছিলাম যে মসজিদের সাথে যে সমস্ত কবর রয়েছে এই কবর অবস্থিত মসজিদে সালাত আদায় করা হারাম, মসজিদে কবর অবস্থিত মসজিদে সালাত আদায় করা হারাম, কবর অবস্থিত মসজিদে সালাত আদায় করা হারাম। যে সমস্ত মসজিদের সামনে কবর রয়েছে, যে সমস্ত মসজিদের ভিতরে কবর রয়েছে, এই সমস্ত মসজিদে সালাত আদায় করা যাবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। তিন নম্বর শিরিক, ইবাদতগত শিরকের মধ্যে হতে তিন নম্বর, তাড়াতাড়ি দোয়া কবুল হওয়ার আশায়, যাতে করে তাড়াতাড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন, মনের বাসনাকে যাতে করে পূর্ণ করেন, এই জন্য তাড়াতাড়ি দোয়া কবুল হওয়ার আশায় পীর মুর্শিদের খানকার দিকে ফিরে দোয়া করা, পীর মুর্শিদের খানকার দিকে ফিরে দোয়া করা, পীর মুর্শিদের খানকার দিকে ফিরে বিভিন্ন ধরনের ধ্যান করা, সালাত আদায় করছে কিবলামুখী হয়ে, আর সালাত আদায় করা শেষ করে পীরের কিবলার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের দেশের পীর সাহেবরা হচ্ছেন তাদের মুরিদদের জন্য কিবলা, সালাতের সময় তাদের কিবলা থাকে বাইতুল্লাহ, আর সালাতের পরে তাদের কিবলা হলেও পীর সাহেবের খানকা বা পীর সাহেব নিজেই। এজন্য পীরতন্ত্রের নীতিমালার মধ্যে হতে অন্যতম একটি নীতিমালা হচ্ছে যে সদা সর্বদা পীরের ধ্যান করতে হবে, তাসাউরে শেখ করতে হবে, এমনকি সালাতের মধ্যে থেকেও পীরের ধ্যান করতে হবে, নতুবা সালাত আল্লাহ কবুল করবেন না, এই সালাত তার জন্য সৌভাগ্য বয়ে আনবে না। এজন্য সালাত আদায় করে আল্লাহর দেওয়া কিবলার দিকে ফিরে, আর সালাত শেষ হয়ে গেলেই ধ্যান করে পীর সাহেবের কিবলার দিকে ফিরে, পীর সাহেবের কিবলার দিকে, পীর সাহেব হচ্ছেন তাদের কিবলা, এটা কোনো ভণ্ড পীর সাহেবের কথা নয়, স্বয়ং চরবোনাই পীর সাহেব তার প্রত্যেকটা কিতাবের মধ্যে তিনি তার পীর সাহেবকে কিবলা হিসাবে আখ্যায়িত করেছেন, প্রত্যেকটা কিতাবে তিনি তার পীরকে কিবলা হিসাবে আখ্যায়িত করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 115 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আইনামা ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই থাকো না কেন আল্লাহর দিকে তোমরা তোমাদের মুখটাকে ফিরিয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে ইরশাদ করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, আল্লাহর কাছে চাইতে বলা হচ্ছে। অথচ তারা তাদের মনের আশা পূরণ করার জন্য, দোয়াকে তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য পীরের কানকার দিকে ফিরে দোয়া করছেন। চার নম্বর শিরিক, আউলিয়াদের নিকটে কিছু চাওয়া, আউলিয়াদের কাছে কিছু কামনা করা, যেমন আউলিয়াদের কাছে বৃষ্টি চাওয়া হচ্ছে, আউলিয়াদের কাছে রুজি চাওয়া হচ্ছে, আউলিয়াদের কাছে সন্তান চাওয়া হচ্ছে, আউলিয়াদের কাছে বিভিন্নভাবে তার ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়া করা হচ্ছে, আউলিয়াদের কাছে মনের বাসনা পূর্ণ করার জন্য বিভিন্নভাবে আশা আকাঙ্ক্ষা পেশ করা হচ্ছে, এটি রয়েছে বর্তমান সময়ে মানুষদের কাছে, বাংলার জমিনে রয়েছে এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ বলছেন তোমরা শুধুমাত্র আল্লাহকেই ডাকো, আল্লাহ ছাড়া তোমরা তোমাদের অন্য কাউকে ডেকো না, অন্য কোন আউলি ওলিয়া উলিয়াদেরকে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কোন ওলিয়া উলিয়ার দিকে মনোনিবেশ করো না। পাঁচ নম্বর, পাঁচ নম্বর শিরিক, সাহায্যের জন্য আউলিয়াদেরকে আহ্বান করা, যে কোনো বিপদ আপদে পড়ে গিয়ে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ওলিয়া উলিয়াদেরকে আহ্বান করা, সেটা যত দূরে হোক না কেন, যতই দূরে হোক না কেন। যেমন ইয়া গাউসুল আজম, ইয়া খাজা গরিবে নেওয়াজ, হে গাউসুল আজম, হে মহান উদ্ধারকারী, তুমি আমার বিপদ আপদকে উদ্ধার করো। ইয়া খাজা গরিবে নেওয়াজ, হে গরিবের দাতা, হে গরিবের দাতা মঈনুদ্দিন চিশতি, তুমি আমাদের মনের বাসনাকে পূর্ণ করো। এমনি ভাবে যদি রসুলকেও ডাকা হয়, যেমন ফাজাইলে দুরুদে, ফাজাইলে হজে, তাবলিগ জামাতের আমির জাকারিয়া সাহেব, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিপদ আপদের মুহূর্তে পড়ে ডাকার জন্য আহ্বান পেশ করেছেন, বিভিন্ন ঘটনাবলী তিনি সেখানে উল্লেখ করেছেন, যে যত বড় বিপদ আপদেই পড়ুক না কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে তাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। এমনি ভাবে আল্লামা আজিজুল হক সাহেব, তিনিও তার কিতাবের মধ্যে এই বিষয় উল্লেখ করেছেন, যে কোনো পর্যায়ে পড়ে বিপদ আপদে পড়ে তাদের ওলিয়া উলিয়াদেরকে, পীর মুর্শিদদেরকে আহ্বান করা। এমনি ভাবে একটি ঘটনা দেখা যাচ্ছে ইমদাদুল মুশতাক নামক কিতাবে, সেইখানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নামে তার মুরিদরা লিখেছেন যে একবার তার কিছু সংখ্যক মুরিদ হজ থেকে হজে যাচ্ছিলেন, আরব সাগরে যখন তারা গিয়েছেন, যাওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে ঝড়ের মুখামুখি পড়ে গেলেন। যখন ঝড়ের মুখামুখি পড়লেন এই মুরিদরা, যখন তারা দেখছে যে আর কোনো উপায় নেই, এই বিপদ থেকে আর উদ্ধার পাওয়া যাচ্ছে না, আল্লাহকে ডাকতে ডাকতে তাদের মনের আশা সব শেষ হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আর সাহায্য আসছে না, ঠিক সেই মুহূর্তে তারা তাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দিকে তারা ধ্যান করলেন। মুহাজিরে মক্কির দিকে যখনই তারা ধ্যান করছেন, ধ্যান করার পর পর একটা পর্যায়ে তারা মুহাজিরে মক্কিকে সাহায্যের জন্য আবেদন জানালেন। সাহায্যের জন্য আবেদন যখন জানালো হল, তার পরপরই ঝড় থেমে গেল এবং তারা কিনারায় চলে গেলেন এবং শান্তির সাথে তারা মক্কায় গিয়ে প্রবেশ করলেন। এই ঘটনার সাথে স্বীকারোক্তি দিয়ে মুহাজিরে মক্কির সাহেবের একজন খাদেম, তিনি বলছেন যে আমি একদিন হজরতের খেদমতে লিপ্ত ছিলাম, তার কোমরকে আমি মেসেজ করছিলাম, কোমর টিপে দিচ্ছিলাম, একটা পর্যায়ে কোমর থেকে কাপড় সরে গেল, দেখতে পেলাম তার কোমরের উপরে বিশাল একটা দাগ জখমের চিহ্ন রয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে হজরত, এটা কিসের দাগ, কি হয়েছে আপনার এখানে? তিনি বলছেন যে না না, এটা বলা যাবে না, এটা হচ্ছে গোপন ভেদ। আমি তাকে আবার জোর করে ধরলাম যে না হজরত, বলতেই হবে। তিনি আমাকে দ্বিতীয়বার অস্বীকার করলেন। তৃতীয়বার যখন আমি তাকে জোর করে ধরলাম, তখন তিনি বলছেন আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। মুরিদ বলছে যে হ্যাঁ অবশ্যই বলেন। তখন তিনি বলছেন যে আমার মুরিদরা, একটা জামাত, মুরিদদের একটি জামাত ভারত থেকে হজ করার জন্য আসছিল, পথিমধ্যে তারা বিপদে পড়ে গিয়েছিল, বিপদে পড়ে গিয়ে যখন তারা আমাকে স্মরণ করেছে, আমার দিকে ধ্যান করেছে, আমি তখন আমার এই কোমরটাকে দিয়ে তাদের ওই জাহাজটাকে পার করে দিয়েছিলাম, কোমর দিয়ে ধাক্কা মেরেছিলাম জাহাজকে, এই ধাক্কার সাথে সাথে জাহাজ পাড়ে চলে গিয়েছে, সেই জাহাজের দাগ লেগে আমার এখানে, জাহাজের ধাক্কা লেগে আমার এখানে জখম হয়েছে, সেই জখমের দাগ এখানে রয়েছে। তিনি ছিলেন মক্কায়, মক্কায় থেকে তিনি সাগরে তার মুরিদদের বিপদ আপদে তাদেরকে উদ্ধার করেছিলেন এবং সেই দাগটা পর্যন্ত তার কোমরে রয়েছে এবং তিনি নিজে তার স্বীকৃতি দিচ্ছেন, নাউজুবিল্লাহ। এইভাবে বিপদ আপদে পড়ে ইয়া রসুল আল্লাহ মাদাদ, ইয়া হাবিব আল্লাহ মাদাদ, আমরা যখন মদিনাতে যাই, গেলে দেখতে পাবো এক শ্রেণীর ভারতীয় মৌলবীরা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য আবেদন করছে, যেমনি ভাবে ফাজাইলে দুরুদ, হজ এবং সাদাকাতে রয়েছে। আর আল্লামা আজিজুল হক সাহেব তিনি লিখেছেন যে রাসূলের কাছে সাহায্য চাও, রাসূলের কাছে করুণা চাও, রাসূলের কাছে ভিক্ষা চাও, রাসূলের কাছে বিচার চাও, তাহলে সব কিছু উদ্ধার পাবে। প্রিয় উপস্থিতি, ৬ নম্বর শির্ক হচ্ছে আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা। আউলিয়াদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা, বিভিন্ন মাজারে খানকায় বিভিন্ন পীর মুর্শিদদের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে ইরশাদ করছেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয় অবনতভাবে একমাত্র আল্লাহর সামনেই দাঁড়াও, অন্য কারো সামনে তোমরা বিনয় অবনতভাবে দাঁড়িও না। আউলিয়াদের কবরের সামনে, অন্যান্য পীর বুজুর্গ আকাবিরিনদের কবরের সামনে বিনয় অবনতভাবে দাঁড়ানো নিষেধ, হারাম। এমনকি রসুলের কবরের সামনে পর্যন্ত বিনয় অবনতভাবে দাঁড়ানো হারাম। 7 নম্বর শিরিক, আল্লাহর ইবাদতের জন্য কবরের পার্শ্বে গিয়ে এতেকাফ করা। আল্লাহর ইবাদত করার জন্য কবরের পার্শ্বে গিয়ে এতেকাফ করা, কবরের পার্শ্বে গিয়ে মুরাকাবা করা, কবরের পার্শ্বে গিয়ে ধ্যান করা। আমরা গত কয়েকদিন আগে তাবলিগ জামাতের স্বপ্নদ্রষ্টা ইলিয়াস সাহেবের কথা বলেছিলাম, তিনি নিজামউদ্দিন আউলিয়ার কবরের পার্শ্বে গিয়ে দীর্ঘদিন ধ্যান করেছেন। জাকারিয়া সাহেব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পার্শ্বে বসে দীর্ঘদিন ধ্যান করেছেন, তুর্কিদের শাসনামলে সেখানে বসে তিনি ধ্যান করতেন। এবং আমাদের আকাবিরিনরা কাসেম নানুতুবির কবরের সামনে গিয়ে ধ্যান করেন, এবং তারা বিভিন্ন অলিয়া উলিয়াদের কবরের সামনে গিয়ে ধ্যান করেন, থানবী সাহেবের কবরের সামনে গিয়ে ধ্যান করেছেন। আমাদের বাংলাদেশের একজন চলে যাওয়া বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর সাহেব, তিনি পর্যন্ত থানিবু সাহেবের কবরের সামনে গিয়ে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন সূরা বাকারার 125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, অতাহির বাইতিয়ালি তাইফিন ওয়ালা আকিফিন অর রুকাই সুজুদ, তুমি আমার ঘরকে পবিত্র করো তাওয়াফকারীদের জন্য, যারা আমার ঘরকে তাওয়াফ করতে আসে এই তাওয়াফকারীদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র করো, ওয়ালা আকিফিন, এবং যারা আমার ঘরে ইতিকাফ করে, আমার ঘরে যারা বসে, আমার ঘরে যারা ইতিকাফ করে তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র করো, অর রুকাই সুজুদ, এবং যারা আমার ঘরে এসে রুকু করে সিজদা করে তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখো, পবিত্র করো, মুশরিকদের হাত থেকে তুমি আমার ঘরকে পবিত্র করো। অতএব ইতিকাফ হবে কার ঘরের? আল্লাহর ঘরের। তওয়াফ হবে কার ঘরের? আল্লাহর ঘরের। রুকু হবে কার ঘরের? আল্লাহর ঘরের। সিজদা হবে কার ঘরের? আল্লাহর ঘরের। অন্য কারো ঘরে তওয়াফ হতে পারে না, আর কবরের তো হতেই পারে না, অসম্ভব কথা। 8 নম্বর শিরিক, কবরের চারোপাশে তওয়াফ করা। কবরের চারোপাশে তওয়াফ করা, মাজারের চারোপাশে তওয়াফ করা, গাছের চারোপাশে তওয়াফ করা, বিভিন্ন ঘরের চারোপাশে তওয়াফ করা, পীর বাবার খানকার চারোপাশে তওয়াফ করা, প্রদক্ষিণ করা, যেমনি ভাবে বাইতুল্লাহর তওয়াফ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 19 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, আতিক নামক ঘরের তওয়াফ তোমরা করো। কাবার একটি নাম হচ্ছে আতিক, বাইতুল আতিক। আল্লাহ বলছেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা বাইতুল আতিকের তওয়াফ করো, বাইতুল আতিক বাইতুল্লাহর তওয়াফ করো। আল্লাহ ছাড়া অন্য কারো ঘরের তওয়াফ চলবে না, আল্লাহ ছাড়া কোনো খানকার তওয়াফ চলবে না, আল্লাহর ঘর ছাড়া কোনো কবরের তওয়াফ চলবে না, আল্লাহর ঘর ছাড়া কোনো গাছের তওয়াফ চলবে না, কোনো পাথরের তওয়াফ চলবে না, কোনো কিছুর তওয়াফ চলবে না। একমাত্র তওয়াফ চলবে কার? আল্লাহর ঘরের তওয়াফ চলবে, আল্লাহর ঘর ছাড়া অন্য কারো তওয়াফ চলবে না। প্রিয় উপস্থিতি, ফাজাইলে হজের মধ্যে জাকারিয়া সাহেব লিখেছেন, একবার একজন বুজুর্গ হজে যাচ্ছেন, হজে গিয়ে দেখেন, হজে গিয়েছেন, হজে গিয়ে দেখেন বাইতুল্লাহ আর সেখানে উপস্থিত নেই, বাইতুল্লাহ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে, বাইতুল্লাহ সেখানে নেই, বাইতুল্লাহ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তিনি আশ্চর্যজনক হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞেস করছেন, আল্লাহকে জিজ্ঞেস করছেন যে বাইতুল্লাহ কোথায় গিয়েছে। এরপরে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে বাইতুল্লাহ চলে এসেছে সজায়গায় এবং রাবেয়া বশ্রী সেখানে উপস্থিত রয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন যে বাইতুল্লাহ কোথায় চলে গিয়েছিল, তখন তাকে জানানো হচ্ছে যে তুমি তো এসেছো বাইতুল্লাহর তওয়াফ করতে, আর রাবেয়া বশ্রী এসেছিল আল্লাহর তওয়াফ করতে, পথিমধ্যে তার সমস্যা হচ্ছিল, এই জন্য বাইতুল্লাহ ইস্তেকবাল করতে, রাবেয়া বসরিকে ইস্তেকবাল করতে, স্বাগত জানাতে বাইতুল্লাহ স্বয়ং চলে গিয়েছিল। কারণ রাবেয়া বসরি বাইতুল্লাহর তোয়াফ করতে আসেনি, রাবেয়া বসরি এসেছিল আল্লাহর ঘরের তোয়াফ করতে। আর আল্লাহর ঘরের তোয়াফ করতে আসার কারণে স্বয়ং বাইতুল্লাহ তার তোয়াফ করেছে, বাইতুল্লাহ গিয়ে রাবেয়া বসরিকে তোয়াফ করেছে। লিখিত আছে ফাজাইলে হজে, একটুখানি পড়বেন। রাবেয়া বসরি একদিন বলছে যে আল্লাহ, এগুলা কেমন মানুষ যে তোমার ঘরের তোয়াফ করে, পাথরের ঘরের তোয়াফ করে, ইট পাথর দিয়ে তৈরি করা ঘরের তোয়াফ করে। আল্লাহ, আমি তো স্বয়ং তোমার তোয়াফ করছি, তোমারই তোয়াফ করি, তুমি তো আমার সামনে, আমি তো তোমার চারদিক দিয়ে ঘুরছি। নাউজুবিল্লাহ, লেখা রয়েছে ফাজাইল হজে আল্লাহ মুসলিম উম্মাকে এই সমস্ত বিভ্রান্তিকর দাওয়াত থেকে হেফাজত করেন। তো বাইতুল্লাহর তোয়াফ চলবে, অন্য কারো তোয়াফ চলবে না। তারপরে নয় নম্বর শিরিক, কবরকে সামনে রেখে রুকু এবং সিজদা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহ, তোমরা চন্দ্র সূর্যের সিজদা করো না, কোন মাখলুককে সিজদা করো না, একমাত্র আল্লাহকে সিজদা করো, আল্লাহর জন্যই তোমরা সিজদা করো, ওয়াসজুদু লিল্লাহ। নয় নম্বর শিরিক, কবর মাজার দরগা এবং মকামের মান্যত করা, কবরের নামে মান্যত করা, মাজারের নামে মান্যত করা, বিভিন্ন স্থানের নামে মান্যত করা, বিভিন্ন গাছের নামে মান্যত করা, এইগুলো সব শিরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউফুনা বিন্নাজরি ওয়া ইয়াখাফুন ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। মান্যতটা হচ্ছে একটা ইবাদত, আর সকল প্রকারের ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অতএব মান্যত কোনো দরবারের জন্য হবে না, মান্যত কোনো খানকার জন্য হবে না, গাইরুল্লাহর নামে মান্যত করা হবে না। এগারো নম্বর শিরিক, গাইরুল্লাহর নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের নামে পশুকে জবাই করা, চাই এটা যত বড় পশু হোক অথবা ছোট পশু হোক, আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই করা হয়, পীরের নামে জবাই করা হয়, খানকার নামে জবাই করা হয়, মুর্শিদের নামে জবাই করা হয়, তরিকার নামে জবাই করা হয়, এবং স্বয়ং নবী রসুলের নামেও যদি জবাই করা হয়, তাহলে সেই জবাইটা কি হবে? শিরিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা মায়েদা তিন নম্বর আয়াতে, আমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া যত কিছুকে হালাল করা হচ্ছে, আল্লাহ ছাড়া যত কিছুর নামে জবাই করা হচ্ছে, এর কোনোটাই তোমাদের জন্য হালাল নয়, এর কোনোটাই তোমাদের জন্য হালাল নয়। যদি জবাই করতে হয় তাহলে আল্লাহর নামেই জবাই করতে হবে। আমাদের দেশে একটা বিভ্রান্তি রয়েছে মুসলিম উম্মার মধ্যে, যে আমরা কোরবানি দেই আমাদের বাপ দাদার নামে, কোরবানি দেই নবী রসুলের নামে, কোরবানি দেই ওলিয়া উলিয়ার নামে, কোরবানি দেই নিজের নামে, সাত নামে কোরবানি দেই অথবা আরো বেশি নামে কোরবানি দেই, সমস্ত নবী রসুলদের নামে কোরবানি দেই। কোরবানি যখন আসে তখন যিনি জবাই করতে আসেন তার হাতে একটা লিস্ট ধরিয়ে দেই যে এই সাত নামে কোরবানি হবে। এটা অত্যন্ত বিভ্রান্তি, কোরআনে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে, জবাই হবে একমাত্র আল্লাহর নামে, সাতজনের পক্ষ থেকে জবাই হবে একমাত্র আল্লাহর নামে, একজনের পক্ষ থেকে জবাই হবে একমাত্র আল্লাহর নামে, পরিবারের পক্ষ থেকে জবাই হবে একমাত্র আল্লাহর নামে, নিজের পক্ষ থেকে অথবা বাপ দাদার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে জবাই করা হবে, আমাদের পক্ষ থেকে কোরবানি করা হবে, কিন্তু কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে। এটা মনে রাখতে হবে, কোন ওসিলা ছাড়া একমাত্র আল্লাহর নামেই কোরবানি করতে হবে। সন্তুষ্টি অর্জন, কোরবানি করার জন্য সন্তুষ্টি হবে আল্লাহর, কোরবানির উদ্দেশ্যও হবে আল্লাহর, কোরবানির সন্তুষ্টি উদ্দেশ্যও হবে আল্লাহর, কোরবানির নামও হবে আল্লাহর। কোরবানি আল্লাহর নামে, সন্তুষ্টি হবে পীর সাহেবের নামে হারাম, কোরবানি হবে পীর সাহেবের নামে, সন্তুষ্টি হবে আল্লাহর জন্য আল্লাহর থেকে, এটাও হারাম। কোরবানি হবে আল্লাহ এবং আল্লাহ, কোরবানি হবে আল্লাহর নামে, সন্তুষ্টিও হবে আল্লাহর নামে, কিন্তু মাঝখানে মিডিয়া হবে, উসিলা হবে পীর সাহেব, এটাও হারাম। সকল প্রকার কোরবানি এবং জবাই হবে, হতে হবে একমাত্র আল্লাহর নামে, নাম হবে আল্লাহর, সন্তুষ্টিও হবে, অর্জন হবে আল্লাহর, বিনা কোনো উসিলায়, বিনা কোনো মাধ্যমে, সরাসরি হবে আমাদের পক্ষ থেকে। এবং দোয়া করতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি অথবা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তুমি এটাকে কবুল করো। আমাদের পক্ষ থেকে হবে। আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, কান খুলে শুনে নেন। বাংলাদেশের শতকরা 99 জন মানুষ, শতকরা 99.99 জন মানুষ কোরবানির সময় জবাই করে নিজেদের নামে, বাপ দাদার নামে, নবী রসুলদের নামে, পরিবারের নামে, সাত নামে, অমুক নামে, খাজান নামে, গাজান নামে, বাবার নামে, কারো নামে কোরবানি হবে না। কোরবানি হবে স্বয়ং আল্লাহর নামে, এবং কোরবানির উদ্দেশ্য হবে স্বয়ং আল্লাহর সন্তুষ্টি। এটা হবে হচ্ছে আমাদের পক্ষ থেকে। এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলেম ওলামারা পর্যন্ত এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, আকীদা না বোঝার কারণে, ইমান না বোঝার কারণে, আল্লাহর তাওহীদ না বোঝার কারণে, আল্লাহর ইবাদত না বোঝার কারণে এরা বুঝতেই পারছে না যে নিজেদের অজান্তে আমরা শিরিক করে ফেলছি। আল্লাহ বলছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছুকে হালাল করা যাবে না, জবাই করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদাতেই আরো ইরশাদ করেছেন এই আয়াতের শেষের দিকে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, তোমরা এমন কিছুকে ভক্ষণ করো না যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়, কেননা এটা হচ্ছে পাপাচার। আল্লাহ ছাড়া যত কিছুর নামে উৎসর্গ করা হবে এগুলোকে বর্জন করতে হবে। কোরবানি হবে আল্লাহর নামে, নজর হবে আল্লাহ না আল্লাহর নামে, মান্নত হবে আল্লাহর নামে, জবাই হবে আল্লাহর নামে, উৎসর্গ হবে আল্লাহর নামে, চাই সেটা যত ছোট থেকে ছোট হোক না কেন, এমন কি একটা মাছি পর্যন্ত হতে পারে, সেটা উৎসর্গ হবে কার নামে? আল্লাহর নামে। 12 নম্বর শিরিক, আল্লাহর ভালোবাসার মতো করে অন্যকে ভালোবাসা, যেটি আমরা গতকালকে আলোচনা করেছিলাম এবং দলিলও পেশ করেছিলাম সূরা বাকারার 115 নম্বর আয়াত, যে আল্লাহকে যেমন করে ভালোবাসা উচিত হুবহু সেই ভালোবাসা অন্য কাউকে যদি দিয়ে দেয় তাহলে আল্লাহর সাথে ভালোবাসার মধ্যে শিরিক হবে। এবং আমরা কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 8 শ্রেণীর মানুষ বা 8টা বিষয়বস্তু আল্লাহকে ভালোবাসতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়, এই 8টা বিষয়বস্তুকে বর্জন করে আল্লাহ যেন আমাদেরকে তাকেই প্রকৃতভাবে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 13 নম্বর শিরিক, অন্তরের মধ্যে ওলিদের ভয় পেশ করা, ওলিয়া উলিয়াদের ভয় পেশ করা অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে ওলিয়া উলিয়াদের সম্পর্কে ভীতি, পীর বুজুর্গদের সম্পর্কে ভীতি, মালাইকাদের সম্পর্কে ভীতি, শয়তান সম্পর্কে ভীতি, জিন সম্পর্কে ভীতি পেশ করা, যে তারা আমার কোনো অনিষ্ট করে ফেলতে পারে, অদৃশ্য থেকে তারা আমার জন্য বিভিন্ন ধরনের অনিষ্টতা নিয়ে আসতে পারে। যেমন বিভিন্ন মাজারের সামনে দিয়ে যখন আমরা যাই তখন দেখতে পাই যে গাড়ি চালকরা যারা রয়েছেন যখনই মাজারকে অতিক্রম করেন তখনই মাজারকে বরাবর পেশ করে তারা সালাম পেশ করেন, মাজারকে তারা সালাম পেশ করেন, মাজারকে কেন্দ্র করে তারা চুমু খান, বুকের মধ্যে চুমু দেন, মুখের মধ্যে চুমু দেন এবং মাজারের মধ্যে টাকা দান করেন, এই ভয়ে ভীত হয়ে যে আজকে যদি মাজারওয়ালাকে সম্মান না করি, মাজারওয়ালার জন্য যদি আজকে এখানে দান না করি, তাকে যদি সালাম পেশ না করি এবং তাকে যদি চুমু না খাই, তার প্রতি যদি ভীতি প্রদর্শন না করি, তাহলে সামনে গেলে গাড়ি উল্টে দিতে পারে। এবং বিভিন্ন নদীপথে যেই সমস্ত মাজারগুলো রয়েছে সেই সমস্ত মাজারগুলোতে লঞ্চের সারেংরা সেখানে লঞ্চকে সেখানে তারা দাঁড় করান, সেখানে লঞ্চকে স্লো করে দেন, স্লো করে দিয়ে সেখানে মাজারে তারা শ্রদ্ধা পেশ করেন, মাজারে তারা টাকা পেশ করেন, এই উদ্দেশ্য নিয়ে, এই ভয় নিয়ে যে এই মাজার হচ্ছে অত্যন্ত গরম মাজার, গরম পীরের মাজার, যদি আমরা এখানে কিছু পেশ না করি, এখানে শ্রদ্ধা পেশ না করি তাহলে আমাদেরকে ডুবিয়ে দিবে। এবং বরিশালের রুটে যে বছরের পর বছর কিছু সংখ্যক লঞ্চ ডুবি হচ্ছে এইগুলো নাকি সেই সমস্ত মাজারের কারামত, সেই সমস্ত মাজার সম্পর্কে তারা ভীতি প্রদর্শন করে না, শ্রদ্ধা পেশ করে না, সেখানে তারা নজর মান্যত পেশ করে না, এই জন্য তাদের এই সমস্ত বিভিন্ন বিপদ আপদ চলে আসছে। এবং আমরা দেখতে পাই মক্কার মুশরিকরা নদীপথ থেকে তারা শিরিককে উৎখাত করত, আর বাংলার মুসলিমরা নদী পথে তারা শিরকের অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং শিরকে স্থায়ী হিসাবে স্থায়িত্ব দান করছে। এজন্য আমরা দেখতে পাই বিভিন্ন লঞ্চের নাম রাখা হয়েছে শাহজালাল, কোনোটার নাম রাখা হয়েছে শাহপরাণ, কোনোটার নাম রাখা হয়েছে শাহ মাকদুম, বিভিন্ন যে ফেরিগুলো রয়েছে এই সমস্ত ফেরিগুলোর নামকরণ করা হয়েছে, লঞ্চগুলোর নামকরণ করা হয়েছে এবং তাদের নামে উৎসর্গ করা হয়েছে। এবং আমরা আরো জানতে পেরেছি যে এই সমস্ত লঞ্চ ফেরি থেকে যে সমস্ত ইনকামগুলো আসে, এই ইনকামের একটা বড় অংশ এই সমস্ত মাজারগুলোতে পেশ করা হয়। কেন? অন্তরে ভয় রয়েছে ওলিয়াউলিয়াদের ক্ষেত্রে, যে ভয়টা আল্লাহ সম্পর্কে পর্যন্ত তারা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। এমনি ভাবে শয়তান তাদের আউলিয়াদের সম্পর্কে মানুষের মনের ভিতরে ভীতি স্থাপন করে দেয়। মুমিনদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বলছেন ফালা তাখাফুহুম, হে মুমিনরা তোমরা তাদেরকে ভয় করো না। অখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। মুমিন একমাত্র ভয় করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আয়াত নাম্বারটা পরে বলবো, আয়াত নাম্বারটা নোট করা হয়নি, পরে বলবো। আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হও তাহলে একমাত্র আমাকেই ভয় করো, যদি মুমিন হও কেবলমাত্র আমাকেই ভয় করো, অন্য কাউকে ভয় করতে যেও না। মুমিনের ইমানের শর্ত হচ্ছে একমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আল মুমিনু ইখাফুল্লাহ লা আহাদান গায়রুল্লাহ লা ইখাফু আহাদান গায়রুল্লাহ। মুমিন একমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। ইমানের অন্যতম একটা শর্ত হচ্ছে অন্তর থেকে সকল প্রকার ভীতিকে ঝেড়ে ফেলে দেওয়া, একমাত্র আল্লাহকেই ভয় করা। এজন্য আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এই একটা গুণ বর্ণনা করেছিলাম, যার অন্তরের ভিতরে তাওহীদ যত বেশি স্থাপন লাভ করবে, যত বেশি তাওহীদের স্থাপন গড়বে তার অন্তরের ভিতরে, তত বেশি মাখলুক সম্পর্কে তার ভীতি চলে যাবে। মুমিন কখনো মাখলুককে ভয় করে না, মুমিন কখনো গাইরুল্লাহকে ভয় করে না, কবর মাজারকে মুমিন কখনো ভয় করে না, পীর আউলিয়াদের অনিষ্টতা থেকে মুমিন কখনো ভয় করে না। মুমিন যদি ভয় করতে হয় তাহলে কাকে ভয় করে? একমাত্র আল্লাহকে ভয় করে। এজন্য আমরা আমাদের পূর্ববর্তী সালাফে সালেহীনদেরকে দেখতে পেয়েছি এবং আমাদের পূর্ববর্তী নবী রসুলদেরকে দেখেছি, যখন তারা ইমানের প্রতি যত বেশি অটল অবিচল থাকছেন তত বেশি তারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকছেন। এমনকি ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে তারা নিজেদের জীবনটাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে তারা প্রস্তুত হয়ে যাচ্ছেন, মৃত্যুকে পর্যন্ত তারা পরোয়া করে না। কেননা তারা আল্লাহর প্রতি ইমান এনেছে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলে সকল প্রকার মাখলুক থেকে তার ভয় উঠে যায়। নয় নম্বর শিরিক, চোদ্দ নম্বর শিরিক, আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করা, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের উপরে ভরসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত ওয়া সাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই, তোমরা এমন সত্তার প্রতি তাওয়াক্কুল করো, ভরসা করো, এমন সত্তার উপরে তোমরা ভরসা করো, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, যিনি চিরঞ্জীব, তার উপরেই কেবল ভরসা করো। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একমাত্র আল্লাহরই উপরে ভরসা করো। তাহলে দেখা যাচ্ছে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের উপরে ভরসা করা হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন ইমানের শর্ত হিসাবে, ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমাদের ইমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা একমাত্র আল্লাহরই উপরে ভরসা করো। তোমরা রুটি রুজির উপরে ভরসা করো না, তোমরা তোমাদের টাকার উপরে ভরসা করো না, তোমরা তোমাদের নেতাদের উপরে ভরসা করো না, তোমরা অন্য কিছুর উপরে ভরসা করো না। যদি তোমরা মুমিন হয়ে থাকো একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো। আর একমাত্র আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহর দিনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোপরি সাহায্য করেন এবং তাদেরকে হেফাজত করেন, কারণ তারা ভরসা করেছে আল্লাহর উপরে। অতএব আল্লাহই তাদের একমাত্র কর্তৃত্বদাতা, আল্লাহই তাদের একমাত্র নিয়ন্ত্রণকারী, আল্লাহই একমাত্র তাদের হেফাজতকারী। প্রিয় উপস্থিতি, পনেরো নম্বর শিরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অনুসরণ করা, অন্ধ আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের মত এবং পথকে ছেড়ে দিয়ে অন্য কারো মত এবং পথের অন্ধ অনুগত্য করা, অনুগত্য করা, এটা হচ্ছে শিরিক, যাকে হাদিস বা আরবি পরিভাষায় তাকলিদ বলা হয়, অন্ধ অনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের তিন নম্বর আয়াত ইরশাদ করছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তারই কেবল অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা অন্য কাউকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সে ইরশাদ করেছেন সূরাতুল আহজাবে, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, স্বয়ং নবীকে তিনি ইরশাদ করছেন, নির্দেশ করছেন যে তুমি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হচ্ছে তারই অনুসরণ করো, তারই আনুগত্য করো। ষোলো নম্বর শিরিক, পীরের নিকট রহমত এবং করুণা কামনা করা, পীরের নিকট রহমত এবং করুণা কামনা করা, এবং আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো থেকে রহমত এবং করুণা কামনা করা, এটা শুধু শিব পীরের নিকট হয় না, এটা নবী রসুলদের নিকটও করা হচ্ছে। আমাদের পীর এবং বুজুর্গরা নবী রসুলদের কাছে রহমত এবং করুণা কামনা করেন, তাদের কাছে ক্ষমা ভিক্ষা চান, এ হচ্ছে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের ৫৪ নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করো এবং তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো, তার কাছেই তোমরা করুণা ভিক্ষা করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব চলে আসার পূর্বেই, যদি আযাব চলে আসে তাহলে তোমাদেরকে কোন প্রকার সাহায্য করা হবে না এবং তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এগুলো ছিল শিরক ফিল ইবাদাত। এই রকম যদি আমরা উল্লেখ করতে যাই তাহলে আরো অসংখ্য শিরিক উল্লেখ করতে পারবো, অসংখ্য শিরিক আমাদের সমাজে বিদ্যমান রয়েছে ইবাদতের ক্ষেত্রে। আমরা এ পর্যায়ে শিরক ফিল আদাত অভ্যাসগত কয়েকটা শিরকের উল্লেখ করে আমরা শিরকের সম্পর্কে, শিরক সম্পর্কিত আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা আলোচনা পেশ করতে যাচ্ছি শিরক ফিল আদাত। আমরা গতকালকে উল্লেখ করেছিলাম পৃথিবীতে যত প্রকারের শিরকের উপস্থাপন হয়েছে, শিরকের স্থাপনা গড়েছে, তার মধ্যে হতে এক নম্বর কারণ, শিরক স্থাপিত হওয়ার প্রথম কারণ হচ্ছে দীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। জ্ঞান না থাকার কারণেই মানুষগুলো শিরকের মধ্যে ধাবিত হচ্ছে। এজন্য আমরা শিরকের আলোচনা করতে গিয়ে প্রথম আলোচনা নিয়ে এসেছি শিরক ফিল আলেম, জ্ঞানগত শিরিক। জ্ঞান না থাকার কারণেই মানুষ শিরক ফিল তাসাররুফ করে, সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরিক করে। জ্ঞান না থাকার কারণেই মানুষ ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, এবং জ্ঞান না থাকার কারণেই শিরিকটা তার প্রতিদিনের জন্য অভ্যাসে পরিণত হয়, অভ্যাসে পরিণত হয়ে যায় তার প্রতিদিনকার শিরিক করা। প্রতিদিন তাকে শিরিক করতেই হবে, শিরিকবিহীন তার জীবন চলে না, শিরিকবিহীন তার সময় কাটে না, শিরিকবিহীন তার কোনো অবস্থানই থাকে না, তার এটা অভ্যাস হয়ে গিয়েছে শিরিক করা। মুসলিমদের বর্তমানে এমনটি দেখা যাচ্ছে যে নামধারি আব্দুল্লাহ আব্দুর রহমানরা যারা সালাত আদায় করে, হজ আদায় করে, সিয়াম পালন করে, যাকাত আদায় করে, তাদের মধ্যেই এই সমস্ত অভ্যাস গড়ে উঠেছে, শিরকের অভ্যাস। শিরক ফিল আদাত অভ্যাসগত শিরক। এক নম্বর হচ্ছে রোগ নিরাময়ের জন্য কোন ধাতব দ্রব্য দ্বারা নির্মিত আংটি বালা তাগা এই সমস্ত ব্যবহার করা। ধাতব দ্রব্য দ্বারা নির্মিত, ধাতব দ্রব্য দ্বারা নির্মাণ করা হয়েছে, কোনটা করা হচ্ছে পিতল দ্বারা, কোনটা করা হচ্ছে তামা কাঁসা দ্বারা, কোনটা করা হচ্ছে বিভিন্ন ধরনের অন্য কিছু দ্বারা, স্টিল দ্বারা, রূপা দ্বারা, এই সমস্ত ধাতব দ্রব্য দ্বারা বানানো, ধাতব দ্রব্য দ্বারা তৈরিকৃত আংটি বালা এই সমস্ত, তারপরে বালা, তারপরে তাগা, এই সমস্ত জিনিস ব্যবহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসেছিলেন, তার হাতে ধাতব দ্বারা তৈরিকৃত একটি বালা ছিল। তিনি জিজ্ঞেস করছেন যে তোমার হাতে ওটি কি? তিনি বলছে যে আমি অসুস্থ, আমার শরীর দুর্বল, আমি ব্যথায় আক্রান্ত, এই জন্য আমি এটাকে ওষুধ হিসাবে আমার সেপা হিসাবে এটাকে আমার শরীরে হাতে লাগিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নির্দেশ করলেন যে তুমি তোমার হাত থেকে এই বালাটিকে খুলে ফেলে দাও, কেননা এই বালাটি তোমার অসুস্থতাকে আরো বৃদ্ধি করবে, কমাবে না। আর যদি তুমি এই বালা পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি কখনো নাজাত পাবে না, কখনোই তুমি নাজাত পাবে না, তুমি মুশরিকে পরিণত হয়ে যাবে, তুমি কখনো নাজাত পাবে না যদি তুমি এটা পরা অবস্থায় মৃত্যুবরণ করো। প্রিয় উপস্থিতি, যারা যেখানে থেকে আজকে আলোচনা শুনছেন, আমি আজকে প্রত্যেকের কাছে অনুরোধ করছি, পুরুষরা তাদের হাত থেকে সকল প্রকার বালাকে খুলে ফেলেন। বাতের জন্য যে সমস্ত বালাকে ব্যবহার করছেন, অষ্টধাতুর নামে যে সমস্ত বালা ব্যবহার করছেন, তারপরে বিভিন্ন রোগ বালাই থেকে হেফাজত পাওয়ার জন্য যে সমস্ত বালা ব্যবহার করছেন, বর্তমানে বৈজ্ঞানিক নাম নিয়ে বিজ্ঞান ভিত্তিক বালা তৈরি করা হচ্ছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ম্যাগনেট স্থাপন করা হচ্ছে, এইগুলোকে কিছু সংখ্যক আলেম ওলামা, নামধারী আলেম ওলামারা হালাল বলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে হারাম বলেছেন, এগুলো ব্যবহার করা শিরিক। যে বা যারা যেই অবস্থাতেই রয়েছেন, যার হাতে কোন আংটি রয়েছে, ধাতু দ্বারা নির্মিত আংটি, অষ্টধাতুর আংটি, পাইলস রোগের আংটি এবং বিভিন্ন ধরনের তাগা বালা যাদের হাতে রয়েছে, আমি প্রত্যেককে অনুরোধ করছি, এবং পুরুষরা যারা স্টাইলের জন্য তাদের হাতে বালা ব্যবহার করছেন, শরীর ব্যথার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মিত বালাগুলো যারা ব্যবহার করছেন, আল্লাহর রাস্তায় এগুলোকে খুলে ফেলেন। কেননা এগুলো আপনার শরীরের ব্যথাকে আরো বৃদ্ধি করবে, আপনার অসুস্থতাকে আরো বৃদ্ধি করবে, এবং এটি পরিহিত অবস্থায় যদি মারা যান তাহলে আমি আপনার মুসলিম ভাই হিসাবে রসুলের হাদিস পেশ করেছি যে আপনি কখনো নাজাত পাবেন না, কখনো মুক্তি পাবেন না, জান্নাতে যেতে পারবেন না। যদি জান্নাতে যাবার আশা রাখেন আর দুনিয়াতে সুস্থ থাকার আশা রাখেন, সুস্থ থাকতে চান, তাহলে আজকেই এই মুহূর্তে খুলে ফেলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুই নম্বর শিরিক, অভ্যাসগত শিরকের মধ্যে হতে দুই নম্বর শিরিক, কোন রোগ বা জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা, কোন রোগ বা অসুস্থতা থেকে বাঁচার জন্য কোন তাবিজ ব্যবহার করা। শিরিক কি ও কেন আছে নাকি দেখেন তো, আমারটা দেখে চলে আসছে, শিরিক কি ও কেন, বা ওই যে ওই রুমে আছে, ওই রুমে আছে, আশিক কিতাব নিশ্চয় ওর মধ্যে আছে। কোন রোগ বা জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য শরীরে তাবিজ ব্যবহার করা, তাগা ব্যবহার করা, সুতা ব্যবহার করা স্পষ্ট হারাম, স্পষ্ট শিরিক। এই তাবিজ যদি কোরআন দিয়েও হয়, এই তাবিজ যদি হাদিস দিয়েও হয়, এরপরেও এটি হারাম, কারণ সাহাবিরা এটিকে হারাম হিসাবে জানতেন। আর এই তাবিজটা যদি অন্য কোনো কিছু দিয়ে হয় তারপরেও এটা স্পষ্ট শিরিক, স্পষ্ট কুফুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফেলবে। মুসনাদে আহমদ এবং বাইহাকিতে একটি দীর্ঘ হাদিস রয়েছে যে দশজন ব্যক্তির একটি জামাত, দশজন ব্যক্তির একটি দল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দশজন ব্যক্তির একটি জামাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন ইসলাম কবুল করার জন্য। এই দশজন ব্যক্তির মধ্যে হতে নয়জন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শপথ করালেন, কালিমা শাহাদা পাঠ করালেন, আর একজন ব্যক্তিকে দূরে সরিয়ে দিলেন। এই নয়জন ব্যক্তি যখন ইসলাম কবুল করল, কবুল করার পরে তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করলেন যে ইয়া রসুলাল্লাহ, আমরা তো সবাই এসেছিলাম ইসলাম কবুল করার জন্য এবং এই ব্যক্তিও ইসলাম কবুল করার জন্য এসেছিল, আপনি আমাদের নয় জনের থেকে বায়াত কবুল করলেন, বায়াত নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, এর কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দিকে ইঙ্গিত করে বলছেন যে ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির হাতে তাবিজ লটকানো রয়েছে। এই অবস্থা যখন সেই ব্যক্তি দেখতে পেলেন, সাথে সাথে তিনি তার হাত থেকে তাবিজটিকে খুলে ছিঁড়ে ফেলে দিলেন এবং ইসলাম কবুল করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে ব্যক্তি শিরিক করবে। তাবিজ ব্যবহার করা শিরিক, তাবিজ ব্যবহার করা কুফুরি। যে ব্যক্তি তাবিজ পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করবে সে কখনো নাজাত পাবে না, সে জাহান্নামে যাবে এবং দুনিয়াতে সে কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাআল্লাকা শাইয়ান উকিল্লা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছুকে লটকাবে তাকে তার উপরে শপথ করে দেওয়া হবে সে আল্লাহর কর্তৃত্ব থেকে আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, মান তাআল্লাকা শাইয়ান ফালা ওয়াদা আল্লাহু লাহু। যে ব্যক্তি কোনো কিছুকে লটকাবে আল্লাহ তাআলা তাকে কখনো ছাড় দিবেন না। অমান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, এবং যে ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাআলা তাকে তার উপরে শপথ করে দিবেন সে আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই তাবিজ ইসলামে প্রবেশ করতে গিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই তাবিজটা ইসলামে থাকার জন্য অন্যতম কারণ হিসাবে দাঁড় করানো হচ্ছে। বাংলাদেশের এমন কোন আলেম ওলামা আকাবিরিন পীর সাহেবদেরকে পাড়া পাওয়া যাবে না যারা তাবিজের ব্যবসা করেন না। চরমোনাই পীর সাহেবের তাবিজের কিতাব লিখেছেন, থানবি সাহেব তাবিজের কিতাব লিখেছেন, মুহাজির মক্কি তাবিজের কিতাব লিখেছেন, অসংখ্য আলেম ওলামা আকাবিরিনরা তাবিজের কিতাব লিখে গিয়েছেন। এবং সেই সমস্ত তাবিজের মধ্যে গাইরুল্লাহকে আহ্বান করে দোয়া করা হয়েছে, গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে। চরমোনাই পীর সাহেবের তাবিজের কিতাব যেটি ইসহাক সাহেব লিখেছেন, সেই তাবিজের কিতাবের মধ্যে অন্যতম একটি তাবিজ তিনি লিখেছেন, চারটি শয়তানের কাছে তিনি সাহায্য চেয়ে তাবিজ লিখেছেন। তাবিজ লিখতে গিয়ে তিনি লিখেছেন, শয়তান ফেরাউন হামান নমরুদ এই চারজনের নাম লিখে একটা ছক তৈরি করে একটা নকশা তৈরি করেছেন। এটি হচ্ছে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত পাওয়ার তাবিজ। শয়তানের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, ফেরাউনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, নমরুদের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, এবং কারুনের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। চারটি ছক তৈরি করেছেন, চারটি নমুনা তিনি লিখেছেন, চার লাইনে চারজনের নাম লিখেছেন, প্রত্যেক লাইনে চারজনের নাম রয়েছে। এইরকম আরো অসংখ্য তাবিজ রয়েছে গাইরুল্লাহর কাছে চাওয়া হচ্ছে। আর কিছু সংখ্যক তাবিজ লেখা হচ্ছে, যে সমস্ত তাবিজ কোরআন দিয়ে লেখা হচ্ছে। থানবি সাহেব তিনি তার তাবিজের কিতাবের মধ্যে মহিলাদের প্রসব বেদনা যখন হয়, মা বোনরা যখন গর্ভধারণ করেন এবং যখন প্রসব বেদনা আসে সেই সময় এই বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং খুব সহজে যাতে বাচ্চাটা খালাস হয়ে যায় এই জন্য তিনি একটা তদবির লিখেছেন, সুরা ইনশিকাক। তিনি লিখেছেন, কেউ যদি সুরা ইনশিকাককে লিখে এই তাবিজটাকে এই গর্ভধারিণী মহিলার দুই রানের মাঝখানে লাগিয়ে দেয় তাহলে তার প্রসব বেদনা সহজ হয়ে যাবে এবং খুব সহজেই তার বাচ্চাটা খালাস হয়ে যাবে, বাচ্চার ডেলিভারি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আজিম। কোরআনুল করিমকে মহিলাদের লজ্জাস্থানে বেঁধে দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যদি হয় হাকিমুল উম্মতের অবস্থা, এই যদি হয় জাতির ধারক বাহকের অবস্থা, তাহলে এই জাতির সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ধারক বাহকদের থেকে হেফাজত করেন, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরা অবশ্যই ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামী বুদ্ধিজীবীর নামে এরা পরজীবী, এরা ইসলামকে বিক্রি করে খায়। যদিও তারা তাদের জীবনটাকে ওয়াকফ করেছে ইসলামের নামে, কিন্তু তারা ইসলামের খেদমত করেনি, তারা খেদমত করে গিয়েছে ইসলামকে ধ্বংসের কাজে, তারা খেদমত করে গিয়েছে শিরকের প্রতিষ্ঠার কাজে। আল্লাহ তাআলা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে জাতিকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, অভ্যাসগত শিরকের মধ্যে হতে তিন নম্বর হচ্ছে গাভী, নতুন বাচ্চার গলায়, গাড়িতে, খেতে, দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ির ছাদে, বিভিন্ন জায়গায় তাবিজ, জুতা, স্যান্ডেল, জালের টুকরা, কাঠি, বিভিন্ন বাঁশ, তারপরে বিভিন্ন ধরনের পাতিলা, পাতিলার মধ্যে মানুষের ছবি অঙ্কন করে ঝুলিয়ে রাখা, এই উদ্দেশ্যে যে বদ নজর থেকে মুক্তি লাভ করবে। ব্যবসা কেন্দ্রে ঝুলাচ্ছে যাতে করে ব্যবসায় বরকত হয়, খেতে ঝুলাচ্ছে যাতে করে বদ নজর থেকে হেফাজত পায়। বাচ্চা শিশু সন্তান আজকে যে জন্মগ্রহণ করেছে, দুই দিনের মাথায় তার গলায় আধা কেজি ওজনের তাবিজ ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বড় বাক্স ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কেননা যাতে করে তাকে বদ নজর না লাগে, জিরের ধোকা থেকে যাতে করে সে মুক্তি লাভ করে। গাড়ির নিচে জুতা স্যান্ডেল ঝুলিয়ে দেওয়া হচ্ছে, জালের কাঠি ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো তাদের বাড়ি থেকে বদ নজর এবং বাড়িটাকে বন্ধ রাখার জন্য, জিনের অনিষ্টতা থেকে বন্ধ রাখার জন্য এই কাজগুলো করছে। এগুলো সব আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, স্পষ্ট শিরিক, স্পষ্ট হারাম। কখন এটা বড় শিরিক হবে, কখন এটা ছোট শিরিক হবে। চার নাম্বার শিরিক যা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটি মা বোনরা বেশি করে থাকেন, মা বোনরা বেশিরভাগ করে থাকেন। আমরা দোয়া করছি মা বোনদেরকে আল্লাহ তাআলা, যারা আজকে যে সমস্ত মা বোনরা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা আলোচনা শুনছেন, আল্লাহর হস্তে অনুরোধ করছি আপনারা এই প্রকারের শিরিক থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে চলে আসেন। সংসারে শান্তি দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে ভালোবাসা দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে কল্যাণ দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর, সংসারে বরকত দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। আপনি চাইলেই আপনার স্বামীকে বশ করে রাখতে পারবেন না, আপনি চাইলেই আপনার স্বামীকে বাধ্য করে রাখতে পারবেন না। মহিলারা এটা বেশি করে থাকে, স্বামীকে বশ করার জন্য, স্বামীকে বাধ্য করে রাখার জন্য তাবিজ করে। এই তাবিজটা কখনো ঘরের চুলার মধ্যে রেখে দেয়, কখনো কখনো বালিশের মধ্যে রাখে, কখনো তোষকের মধ্যে রাখে, কখনো পানির পাত্রের মধ্যে রাখে, কখনো খাদ্যের মধ্যে মিশিয়ে তারা তাদের স্বামীদেরকে খাওয়াইয়ে দেয়। উদ্দেশ্য হচ্ছে স্বামী যাতে করে অন্য নারীর দিকে আসক্ত না হয়ে যায়, স্বামীর সাথে যাতে করে তার ভালোবাসা মহাব্বতটা বৃদ্ধি পায়, স্বামীকে যাতে বাধ্য করে রাখতে পারে, স্বামীকে যাতে করে গোলামি করাতে পারে, কান ধরে উঠা বস করাতে পারে স্বামীকে, স্বামী যাতে করে তার সকল প্রকার কামনা বাসনা মেনে নেয়। এবং কখনো কখনো এটা করে, স্বামী যাতে করে তার বাবা মাকে ছেড়ে দেয়, তার ভাই বোনের হক আদায় না করে শুধুমাত্র তার বসে চলে থাকে। স্পষ্ট শিরিক, স্পষ্ট হারাম। প্রিয় মা এবং বোনেরা যারা আজকে আলোচনা শুনছেন, কান খুলে শুনে নিন। বরকত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ, রহমত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ, সংসারে মহাব্বত সৃষ্টি করার একচ্ছত্র মালিক আল্লাহ। আপনি চাইলেই তাকে ফিরিয়ে রাখতে পারবেন না। আপনি যদি এই কাজটি করেন তাহলে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবেন, আল্লাহর করুণা থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, এবং সংসারে অনিশ্চিত আসতে থাকবে, সংসার থেকে ভালোবাসা চলে যাবে, সংসারে শয়তান এসে বসবাস করবে এবং শয়তান আপনার সাথে বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। এই প্রকার শিরিক, এই কাজটি এবং বর্তমান সময় মা বোনদের মাঝে বেশি বেশি চলছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কাজ থেকে। পাঁচ নম্বর শিরিক, গায়রুল্লাহর নামে শপথ করা। আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের নামে শপথ করছে, আল্লাহকে ছেড়ে দিয়ে মায়ের নামে শপথ করছে, সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করছে, বাইতুল্লাহর নামে শপথ করছে, কোরআনের নামে শপথ করছে, মাটির নামে শপথ করছে, গাছের নামে শপথ করছে, গাড়ির নামে শপথ করছে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে শপথ করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিলামদাদ, তোমরা তোমাদের বাপ দাদার নামে এবং তোমাদের সাহায্যকারীদের নামে শপথ করতে যেও না। যদি তোমরা শপথ করতে হয় তাহলে একমাত্র আল্লাহর নামেই শপথ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখাচ্ছেন, এমনকি তোমরা বাইতুল্লাহর নামে পর্যন্ত শপথ করো না, কাবার নামে শপথ করতে যেও না। যদি কাবার নামে শপথ করতে তোমাদের শপথ করতে হয় তাহলে কাবার রবের নামে শপথ করো। এ তোমরা এই কথা বলো যে কসম বিরব্বিল কাবা, কাবার রবের নামে শপথ করছি। কসম করা একটি এবাদত, এবাদত একমাত্র আল্লাহর জন্যই নিবদ্ধ করতে হবে, একমাত্র আল্লাহর নামেই করতে হবে। আল্লাহকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর নামে কোন প্রকার শপথ করা যাবে না, সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করা যাবে না, এমনকি কোরআনকে ছুঁয়ে শপথ করা যাবে না, মসজিদকে ছুঁয়ে শপথ করা যাবে না, মাটিকে ছুঁয়ে শপথ করা যাবে না, স্বামীর মাথায় ছুঁয়ে শপথ করা যাবে না। এগুলো সব এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে দেখা যায় সন্তানের নামে শপথ, কেউ যদি মিথ্যা শপথ করে তাহলে তারা বলছে যে তাদের সন্তান মারা যায়। মায়ের নামে যদি কেউ মিথ্যা শপথ করে মায়ের মাথায় হাত দিয়ে তাহলে মা মারা যায়। এই সব কিছু এসেছে হিন্দু ধর্ম থেকে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, এই অভ্যাসকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ছয় নম্বর শিরিক, মাজারের মাটি এবং সেখানে জ্বালানো মোমবাতি। মাজারের মাটি, মাজারের বিভিন্ন বিষয়বস্তু, মাজারের গাছ, মাজারের সিন্নি, মাজারে জ্বালানো মোমবাতি, মাজারের ধুলাবালি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসা হয় রোগ বালাই থেকে মুক্ত করার জন্য। বাংলাদেশের মানুষগুলো মসজিদে নববী ধুলি নিয়ে আসেন, আমাদের আকাবিরিনরা, দেওবন্দি আকাবিরিনরা মসজিদে নববী ধুলোর মধ্যে তারা তাদের সেপা খুঁজে পেয়েছেন। এবং বাকির কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, আসলে জান্নাতুল বাকি নয়, ওটা হচ্ছে বাকিউল কাদরাক এবং বাকির কবরস্থান নামে পরিচিত। বাকির কবরস্থান হিসাবে সেটাকে সাহাবীরা চিনতেন, স্বয়ং রসুলও সেটাকে বাকির কবরস্থান হিসাবে চিনতেন, বা জান্নাতুল বাকি হিসাবে কেউ চিনতেন না। এই কবরস্থান থেকে মাটি নিয়ে আসে, মদিনা থেকে মাটি নিয়ে আসে এবং সন্তানদেরকে ওসিয়ত করে যায়, নসিহত করে যায় যে আমি মরে গেলে এই মাটির টুকরো, এই মাটিটুকু আমার কবরে দিয়ে দিও। কবরে এই মাটিটুকু দিলে ফেরেশতা, আজাবের ফেরেশতা আসবে না, কবর এই মাটিটুকু দিয়ে দিলে কোন প্রকার আজাব এবং আজাব আসবে না, জাহান্নামে চলা লাগবে না, এবং এই মাটিটিকে মাটিগুলোকে নিয়ে নবীর কবরের মাটি, মসজিদে নববীর মাটি এবং এই বাকির কবরস্থানের মাটি, এগুলোকে তাবিজের মধ্যে ভরে মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য। না, অসম্ভব কথা, এ হতে পারে না, এটা হারাম, শিরিক। অন্য কোন মাটিতে আল্লাহ তাআলা বরকত রাখেননি, কোন কিছুতে আল্লাহ তাআলা বরকত রাখেননি। পীরের মাজারের মাটিতে কোনো বরকত নেই, নবীর কবরের মাটিতে কোনো বরকত নেই, এবং সেই বাকির কবরস্থান, তারপরে মুআল্লার কবরস্থান, মক্কার দুলাবালি, এগুলোর মধ্যে কোনো বরকত নেই, সাহাবীদের মধ্যে বরকত খুঁজে পায়নি। সাত নম্বর শিরিক, কোন মূর্তি, ভাস্কর্য বা স্মৃতি সৌধকে সম্মান জানাবার জন্য নীরবে দাঁড়িয়ে থাকা। একুশে ফেব্রুয়ারি, চোদ্দই ডিসেম্বর, ষোলই ডিসেম্বর, তারপরে আরো যতগুলো দিবস রয়েছে, এই সমস্ত দিবসকে সামনে রেখে মূর্তি এবং ভাস্কর্যকে সম্মান দেওয়ার জন্য সংসদে গিয়ে দাঁড়িয়ে থাকে, সংসদের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, গাছের সামনে দাঁড়িয়ে থাকে। এটা আমাদের জন্য ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে, রাষ্ট্রীয় ব্যাধি। রাষ্ট্রীয়ভাবে এই শিরকের প্রচলন ঘটানো হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এই শিরকে স্থাপন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এই বালা থেকে, রাষ্ট্রীয় বালা থেকে হেফাজত করেন। আট নম্বর, শিখাচি অন্তন, শিখাওনির বানের সামনে দাঁড়িয়ে তাকে সম্মান করা, তার সামনে শপথ বাক্য পাঠ করা এবং তাকে সামনে রেখে জীবনকে পরিচালনা করার জন্য বিভিন্ন বিষয়ের আনুগত্য পেশ করা, এগুলো শিরিক। কোনো কিছুর সামনে এইভাবে সম্মানের সাথে দাঁড়ানো যাবে না। নয় নম্বর, বিচারকের সামনে, আইনজীবীদের সামনে, বিচারপতিদের সামনে মাথাকে নত করা, রুকুর মতো করে আইনজীবীরা বিচারকদের সামনে তাকে সম্মান পেশ করছে। আইনজীবীরা যখনই কোনো বিষয় উপস্থাপন করতে চান বিচারপতির সামনে, তখন মাই লর্ড বলে তারা তাদের মাথাকে নিচু করে রুকুর মতো করে করেন, এবং যারা বিচার প্রার্থী রয়েছেন তারা পর্যন্ত কখনো কখনো বিচারপতির সামনে মাথাকে নত করেন। অসম্ভব কথা, মাথাকে নত করা যাবে না, এটা কখনো কখনো বড় শিরিক হবে, কখনো কখনো ছোট শিরিক হবে, অধিকাংশ ক্ষেত্রে এটা বড় শিরকে পরিণত হবে। আমাদের দেশের আইনজীবীদেরকে বলতে চাই, যারা আইন ব্যবসা করছেন, আইন পেশায় যারা নিয়োজিত আছেন, আল্লাহর সামনে মাথা নত করতে শিখুন, প্রয়োজনে এই পেশাকে ছেড়ে দিন। এবং এক শ্রেণীর ইসলামী আইনজীবীরা রয়েছে, জামাতে ইসলামীর আইন শাখা রয়েছে এবং তাদের আইনজীবীরা রয়েছে, জামাতে ইসলামীর অন্যতম বড় একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব, বাংলাদেশের প্রতিদুর্দশা নাম করা একজন আলেম, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যিনি আইন পেশা নিয়ে লিপ্ত আছেন, তাদেরকে পর্যন্ত দেখা যায় মাই লর্ড বলে বিচারপতিদের সামনে মাথাকে নত করেন। এরাই কিনা বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের ইসলামী হুকুমত কেমন হুকুমত? আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের সামনে মাথাকে কি করে এভাবে নত করছেন? মাই লর্ড বলে দিয়ে আল্লাহর সম্মানের স্থানে কি করে তারা তাদেরকে দাঁড় করাচ্ছেন? এবং আল্লাহর দেওয়া আইনকে ভায়োলেট করে, আল্লাহর দেওয়া আইনকে অস্বীকার করে, আল্লাহর দেওয়া আইনকে বর্জন করে দিয়ে মানুষের বানানো আইনের উপরে আইন পেশা কি করে তারা বেছে নিয়েছেন? তাদের বিশাল একটা আইনজীবীর গ্রুপ রয়েছে, তাদের ঢাকাতে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, এই কেন্দ্রীয় কার্যালয়ের পাশে তাদের আইনজীবীদের জন্য বিশাল একটি আবাসন ভূমি রয়েছে, যেখানে তাদের ইসলামী আইনজীবীরা বসবাস করে। আর এই ইসলামী আইনজীবীরা আইন শিখে এসেছে লন্ডন থেকে, লন্ডন থেকে মানুষের তৈরি করা আইন শিখে আসে, আমেরিকা থেকে মানুষের তৈরি করা আইন শিখে এসে বাংলার জমিনে তারা ইকামতে দিন প্রতিষ্ঠা করার জন্য আইন পেশায় লিপ্ত থাকে। এ কেমন ইকামতে দিন, এ কেমন ইসলামী হুকুমত, এ কেমন আল্লাহর জন্য জীবন উৎসর্গ! তারাই কিনা ইসলামী বুদ্ধিজীবী, তারাই কিনা ইসলামে দ্বারকবাহক, পরবর্তীতে তারাই কিনা ইসলামে মুসলিমদের আমির হয়ে দাঁড়াবেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইসলাম কি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন? ঈমান কি সেটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন? দ্বীন কি সেটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন? আর কোন দিনের জন্য আত্ম উৎসর্গ হবে সেটাও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, দশ নম্বর শিরিক, খোদাই সিন্নি তৈরি করা, আল্লাহর নামে সিন্নি তৈরি করছে। গারো ভাত তৈরি করতো একসময় হিন্দুরা, বর্তমান সময়ে বাংলাদেশে বিভিন্ন রোগ বালাইকে মুক্তি পাওয়ার জন্য খোদার নামে সিন্নি তৈরি করা হচ্ছে মানিকগঞ্জে, তারপরে কিশোরগঞ্জে, তারপরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এবং উত্তরাঞ্চলের কিছু সংখ্যক এলাকায় গারো ভাত তৈরি করা হচ্ছে খোদাই সিন্নি। এই খোদাই সিন্নিটা আল্লাহর নামে সিন্নি করে এক সময় গিয়ে এই সিন্নিটা ভোগ দেয় খালি একটা ময়দানে গিয়ে রেখে আসে আর বলে যে আল্লাহ স্বয়ং এসে এটাকে খেয়ে যায়। এটা খাওয়ার কারণে বিপদ আপদ থেকে দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। এবং বৃষ্টি আসে, যখন খরা আসে তখন এই খোদাই সিন্নি করা হয় অথবা গারো ভাত তৈরি করা হয়। এটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, এটাকে বন্ধ করতে হবে। এরপরে আরো একটা শিরিক হচ্ছে, যখন বৃষ্টি আসে না তখন বৃষ্টি চাওয়ার জন্য গান বাদ্যের আসর তৈরি করা এবং বৃষ্টির দেবতার কাছে, তাদের দৃষ্টিতে বৃষ্টির যে দেবতা রয়েছে বৃষ্টির দেবতার কাছে তারা বৃষ্টি কামনা করে, তারা বিভিন্ন ধরনের গান বাদ্য তৈরি করে। এরপর তারা বলে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, কৈমুনা তো আর আল্লাহ মেঘ দে, গান তৈরি করেছে, তারপরে আরো বিভিন্ন কবিতা তৈরি করেছে। এই বলে তারা হোলি খেলে, হিন্দুদের থেকে যেটা এসেছে, পুরুষ মহিলারা একত্রিত হয়ে কাদা মাখামাখি করে গানের আসর তৈরি করে, গানের আসরের অনুষ্ঠান তারা করে এবং সেখানে একসাথে কাদা মাখামাখি করে বৃষ্টির দেবতার কাছে তারা বৃষ্টি চায়। এটা স্পষ্ট শিরিক, হারাম, এটি করা যাবে না। বৃষ্টির একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ, তিনি শুধুমাত্র বৃষ্টি দিয়ে থাকেন। 12 নম্বর শিরিক, কপালে টাকা ছুঁয়ে সম্মান করা। আমাদের দেশের ব্যবসায়ীদেরকে দেখা যায় প্রতিদিন দোকান খোলার পরে প্রথম যে বিক্রিটা হয় সেই কাস্টমারের থেকে যে টাকাটা আসে সেই টাকাটাকে নিয়ে চুমু খায় এবং কপালের মধ্যে লাগায় এবং সেই টাকাটাকে আলাদা করে রাখে। এই টাকাটা হচ্ছে তাদের কাছে লক্ষ্মী। রিক্সাওয়ালারা পর্যন্ত এই কাজটি করেন, তারা প্রথম যে টাকাটি পান, যে খ্যাপ পান, কাস্টমারের থেকে প্যাসেঞ্জার থেকে যে টাকাটি পান, এই টাকাটা নিয়ে রিক্সার হ্যান্ডেলের মধ্যে ছোঁয়ান এবং এটিকে চুমু খান, কপালে লাগান। জিজ্ঞেস করলে বলা হয় যেটা হচ্ছে লক্ষ্মী, দিনের প্রথম কামাই, অতএব এটা করতে হবে। এটা হিন্দুদের ধর্ম থেকে এসেছে, মুসলিমকে বর্জন করতে হবে। টাকা কোনোদিন লক্ষ্মী নয়, টাকা কোনোদিন আমাদের জন্য রিজিক নয়, টাকাকে মানুষ সৃষ্টি করেছে, মানুষকে টাকা সৃষ্টি করেনি, টাকা মানুষকে সৃষ্টি করতে পারেনি, মানুষই টাকাকে সৃষ্টি করেছে। মানুষের প্রয়োজনে টাকার সৃষ্টি, টাকার প্রয়োজনে মানুষ সৃষ্টি হয়নি। এটি হিন্দু ধর্ম থেকে এসেছে, টাকাকে সম্মান করছে, মুদ্রাকে সম্মান করছে, দোকানের ক্যাশ বাক্সকে সম্মান করছে, ব্যবসা প্রতিষ্ঠানের দরজাকে সম্মান করছে। যখন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে তখন প্রতিষ্ঠানকে সম্মান করে ছুঁয়ে সেখানে আতর গোলাপ মাখাচ্ছে, আগরবাতি সেখানে ঝুলাচ্ছে, তারপরে সেখানে গোলাপ পানি ছিটিয়ে সেখানে যাচ্ছে এবং সকালবেলায় প্রথমে বাকি দিতে অস্বীকার করছে যে প্রথমে যদি আমি বাকি দেই তাহলে আজকে সারাদিন আমার বাকিতে বাকিতে এই কাটবে। এটাকে কাস্টমারকে লক্ষ্মী হিসেবে আখ্যায়িত করছে যে আপনি কাস্টমার, আপনি হচ্ছেন লক্ষ্মী। এ হচ্ছে হিন্দুদের দেবদেবীর ধারণা, হিন্দুদের ধর্মীয় ধারণা, এটাকে বর্জন করতে হবে। এটা সবচেয়ে অনেক বড় শিরিক, মুসলিমকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, বিশাল বড় শিরিক, এটাকে বর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, 13 নম্বর শিরিক হচ্ছে বিভিন্ন পূজা, ওরস, মেলা ইত্যাদির জন্য দান সাদাকা খয়রাত করা, বিভিন্ন ওরসের নামে দান করা, বিভিন্ন পূজার নামে দান করা, ওরসের মেলায় দান করা, মেলায় দান করা, সেটা বৈশাখী মেলা হতে পারে, ফাল্গুনী মেলা হতে পারে, ঈদ মেলা হতে পারে, অন্য কোন মেলা হতে পারে, বিভিন্ন পূজা অর্চনার মধ্যে দান করা, বিভিন্ন ওরস মাহফিলে দান করা। বাংলার মুসলিমরা ওরস মাহফিলের মধ্যে দান করছে, এমনকি এখন তারা দুর্গাপূজায় দান করছে। আমাদের বিভিন্ন এমপিদেরকে দেখা যাচ্ছে যে তারা পূজা মণ্ডপ তৈরি করার জন্য জমিনকে ওয়াকফ করছে এবং ইসলামী আন্দোলনের অন্যতম একজন নেতা, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, যার কথাকে কয়েকদিন আগে আমরা উল্লেখ করেছিলাম, তিনি দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বলছেন যে আজকে এখানে আমি এত হাজার টাকা দান করছি আর এখানে দান করতে পেরে নিজেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। মূর্তি পূজায় দান করতে পেরে মুসলিমের নেতা মুফাসসির সাহেব, ইকামতে দিন যারা করেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করতে চাচ্ছেন, তারা পূজা মণ্ডপে দান করতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান বলছেন, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। বিভিন্ন ওরস মাহফিল, পূজার মেলা, বিভিন্ন স্থানে গাইরুল্লাহর নামে দান সাদাকা খায়রাত করা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, দান করা যাবে না এই সমস্ত জায়গায়। 15 নম্বর শিরিক, জিন এবং দেব দেবীর ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তার মোড়ে মোড়ে সিন্নি দেওয়া, জিন এবং দেব দেবীর ক্ষতি থেকে বাঁচার জন্য যে তারা ক্ষতি করতে পারে এজন্য রাতের আধারে রাস্তার মোড়ে সিন্নি দেওয়া, নদীর মধ্যে বিভিন্ন ধরনের তাবিজ ফেলা, নদীতে খাসি দান করা, নদীতে পয়সা ফেলা, নদীতে আটার গুলি দান করা, নদীতে বিভিন্ন ধরনের ড্যাগ দান করা, এই সব কিছু শিরিক, অনিষ্টতা থেকে বাঁচার জন্য কাজগুলো করা হচ্ছে। 16 নম্বর শিরিক হচ্ছে মাটি এবং গাছকে সালাম করা। আমাদের দেশের খেলোয়াড়দেরকে দেখা যাচ্ছে তারা যখন মাঠে প্রবেশ করেন মাটিকে ছুঁয়ে সালাম করে তারপরে তারা ভিতরে প্রবেশ করেন। খেলোয়াড় ভাইরা যারা রয়েছেন তাদেরকে আমরা আল্লাহর হস্তে অনুরোধ করছি এগুলোকে বর্জন করেন। মাটিকে সালাম করা, কৃষকরা যখন সকালবেলায় প্রথমে সেচ দিতে যান এবং তাদের ক্ষেতে হাল চুইতে যান প্রথমে প্রবেশ করে তারা ক্ষেতকে সালাম করেন, এবং গাছ থেকে যখন ফল পাড়তে যান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আমের সময় যখন আম পাড়তে যায় ব্যবসায়ীরা আম গাছকে সালাম করে তারপরে আম পাড়ে, যেমন রিক্সাওয়ালারা রিক্সার হ্যান্ডেলকে সালাম করে তারপরে তাদের যাত্রাকে শুরু করে, এমনিভাবে মাটিকে সালাম করে, গাছকে সালাম করে, গাছকে সালাম করে তারা তাদের সামনের দিকে অগ্রসর হয়। স্পষ্ট শিরিক, হারাম, কখনো করা যাবে না। তারপরে 17 নম্বর শিরিক হচ্ছে জঙ্গলে জিনের কাছে আশ্রয় চায়। আমরা কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম, সেখানে কিছু সংখ্যক কাঠুরিদের সাথে এবং মৌওয়ালের সাথে কথা হলো। তারা যখন জঙ্গলে প্রবেশ করে, জঙ্গলে প্রবেশ করে প্রথমে তারা ছোট্ট একটি ঢোলটাকে হাতের মধ্যে, ঢোলটিকে তারা টুং 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 করে বাজায়, বাজিয়ে দিয়ে তারা বলে যে এই জঙ্গলের যারা দায় দায়িত্বে রয়েছেন আমরা আপনাদের কাছে আশ্রয় চাচ্ছি, প্রিয় দেব, প্রিয় আশ্রয়দাতারা, আপনারা আমাদের কোন প্রকার ক্ষতি করতে যেন না। কাঠুরিরা আশ্রয় নেয়, এসেছে হিন্দুদের থেকে, এবং তারা হিন্দু মুসলিমরা যারা কাঠুরিরা রয়েছেন, মঙ্গলরা রয়েছেন, তারা একসাথে হয়ে বিভিন্ন জিনদের কাছে ভোগ দেয়, বিভিন্নভাবে তারা আশ্রয় চায় সেখানে। শিরিক স্পষ্ট হারাম। তারপরে 18 নম্বর শিরিক হচ্ছে নদী পথে খিজির আলাইসালামকে এবং পীর বদরকে আহ্বান করা। আমরা জেনে থাকি নদীতে খিজির আলাইসালাম থাকেন, তাবলিগ জামাতের বুজুর্গরা বলেছেন যে নদীতে থাকেন খিজির আলাইসালাম, নদীর দায়িত্বে তিনি আছেন, বিভিন্ন লঞ্চকে তিনি ডুবান এবং বিভিন্ন লঞ্চকে তিনি উদ্ধার করেন, খিজির আলাইসালামের আরশ নাকি সেখানে রয়েছে। আমরা হাদিস থেকে জানতে পারি যে শয়তানের আরশ হচ্ছে পানিতে, শয়তান সাগরের উপরে নদীর উপরে বসবাস করে, সে তার সিংহাসন নিয়ে ওখানে থাকে। খিজির আলাইসালাম তিনি একজন নবী ছিলেন, আমরা ইতিপূর্বে আলোচনা পেশ করেছিলাম যে তিনি নবী ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এই খিজির আলাইসালাম এবং পীর বদরকে তারা ডাকে, কারণ পীর বদর এবং খিজির এই দুইজন এখন নদীর কুতুব, নদীতে তারা বসবাস করছেন। মানুষকে অনিষ্টতা থেকে বাঁচান, মানুষকে বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের এই অশান্তি উশৃঙ্খলতা থেকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে তাদেরকে বাঁচান। এমনিভাবে আরো অসংখ্য অসংখ্য শিরিক রয়েছে যেগুলো বাংলার মুসলিমদের আদতে পরিণত হয়েছে। আমরা শিরকের আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সকল প্রকার শিরকের থেকে হেফাজত করেন, সকল প্রকার বিদআত থেকে তাদেরকে হেফাজত করেন, সকল প্রকার হারাম থেকে তাদেরকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, আমাদের শিরকের আলোচনা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের আলেমুল আমাদেরকে পর্যন্ত শিরিক থেকে হেফাজত করেন, এই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি কয়েকটি শিরিক দেখাবো আলেমুল আমাদের কিতাব থেকে। প্রথমে আমি উল্লেখ করছি বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম আল্লামা আজিজুল হক সাহেব, তিনি তার মাদ্রাসা থেকে এই কিতাবটি সংকলন হয়েছে, মদিনার টান এই কিতাবটির নাম। এটি ছেপেছে 2006 সালে, এটি সম্পাদনা করেছেন, এটির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন মুফতি মাহফুজুল হক, এটি হচ্ছে আজিজুল হক সাহেবের সন্তান, আজিজুল হক সাহেবের ছেলে। সম্পাদনা করেছেন মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, গিয়াসউদ্দিন আহমদ সাহেব। তারপরে সহযোগী হিসাবে সম্পাদনা করেছেন মাওলানা মামুনুল হক সাহেব, আজিজুল হক সাহেবের ছেলে। আরো সম্পাদনা সহযোগী আছেন। মুফতি সাইদ আহমদ সাহেব, এরপরে এর মধ্যে আরো অসংখ্য আলেম ওলামাদের নাম রয়েছে। এর মধ্যে শাইখুল হাদিস সাহেবের বিভিন্ন ধরনের তার প্রশংসা করা হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব দাবা, আল্লাহ ভালো জানেন উনি দাবা খেলতেন কিনা, দা বিশুজ্ঞ বা বিশুজ্ঞ, তারা এটাকে বলেন দামাত বারাকাত উহুম আল আলিয়া, অত্যন্ত বড় শিরকের কথা। এর অর্থ হচ্ছে যার বরকতের হস্ত প্রসারিত হোক এবং সুউচ্চ হোক, নাউজুবিল্লাহ এর হাতে কোনো বরকত নেই। আমরা জানি বরকত কার হাতে, একমাত্র আল্লাহর হাতে। তার পরিচয় দেওয়া হচ্ছে এশিয়া উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, এই জীবন্ত মনীষী সুদীর্ঘ 70 বছর ধরে হেরা গুহা থেকে উৎসারিত ইলমে নববীর আলোক দূতি বিচ্ছুরণে রেখে চলেছেন অনন্য ভূমিকা। হেরা গুহা থেকে আল্লাহর রসুলের হাদিস বিচ্ছুরিত হয়েছিল নাকি? হেরা গুহা থেকে ওহি এসেছিল কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, সাত আকাশের উপরে আরশে লৌহে মাহফুজে ওইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহি অবতরণ করেছেন। আর আমাদের দেশের দেওবন্দীদের বিশ্বাস হচ্ছে ওহি এসেছে কোত্থেকে? হেরা গুহা থেকে। তারা হেরা গুহার ওহিতে বিশ্বাস করে, আল্লাহ প্রদত্ত ওহিতে তারা বিশ্বাস করে না। তাদের কিতাবাদি তার একেবারে প্রকষ্ট প্রমাণ, একেবারে স্পষ্ট প্রমাণ হচ্ছে তাদের কিতাবাদি, যে তারা বলছে হেরা গুহা থেকে যে সমস্ত ওহি এসেছিল সেই ওহিরই তারা শুধুমাত্র বাস্তবায়ন করে, সেই ওহির কথাই তারা শুধুমাত্র বলে। প্রিয় উপস্থিতি, অসংখ্য শিরিক রয়েছে, অসংখ্য ঘটনা এখানে রয়েছে। আল্লাহর মহাব্বতের সাথে লাইলি মজনুর মহাব্বতের তুলনা করা হয়েছে, এবং লাইলি মজনুর কুকুরের মহাব্বতের সাথে আল্লাহ এবং তার রাসুলের মহাব্বতকে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ। আজিজুল হক সাহেব মদিনায় যাওয়ার ব্যাপারে তার মনের যে আবেগ ছিল সেই আবেগের কথা তুলে ধরে তিনি এই মদিনার টানের 94 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ভাবলাম রওজা মুবারকে যাবার পূর্বে আরেকটু পবিত্রতা অর্জন করে, রসুলের কবরে যাওয়ার পূর্বে কি করে? পবিত্রতা অর্জন করে। অথচ আমরা জানি যে কোথায় যেতে হলে পবিত্রতা অর্জন করতে হয়, বাইতুল্লায় যেতে হলে পবিত্রতা অর্জন করতে হয় এবং সালাতে ঢুকতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। উনি রসুলের কবরের সামনে যাওয়ার জন্য তিনি পবিত্রতা অর্জন করছেন। তারপরে লিখছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে আমি উপস্থাপন করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। রসুলের সম্মুখে নিজেকে সাজিয়ে গুছিয়ে একটু উপস্থাপন করার জন্য পবিত্রতা অর্জন করছেন তিনি, সাজগোজ অর্জন করছেন। অথচ কোথায় যাবার জন্য সাজগোজ অর্জন করতে হবে? বাইতুল্লায় যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। তারপরে তিনি বলছেন তাই রিয়াজুল জান্নাতে দুরাকাত নামাজ আদায় করে নিলাম। রসুলের ওইখানে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য তিনি পবিত্রতা অর্জন করছেন। তারপরে তিনি বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বীয় রওজা মুবারকে জীবিত আছেন। রসুল কি আছেন? স্বীয় রওজা মুবারকে জীবিত আছেন। আর আল্লাহ কি বলেছেন? রসুল মৃত্যুবরণ করবেন এবং অন্যরাও মৃত্যুবরণ করবে, রসুল মৃত। সাহাবাদের বিশ্বাস ছিল রসুল মৃত্যুবরণ করেছেন। তারপরে তিনি একটা হাদিসের অপব্যাখ্যা করে বলছেন, হাদিসের ভাষ্য মতে তিনি আমার কথা শ্রবণ করে থাকেন, তিনি আমার কথা শ্রবণ করবেন এবং আমার সালামের উত্তরও দিবেন। যেমন জাকারিয়া সাহেব তার কিতাবে লিখেছেন, সাইয়েদ আহমেদ রিফাই যখন রসুলের কবরে গিয়ে একটা শিরকি কবিতা পাঠ করল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং হাত বের করে দিলেন কবরের ভিতর থেকে তার সাথে মুসাফা করার জন্য। এটা কি চামড়ার তৈরি হাত ছিল? এটা কি রসুলের মাটির তৈরি হাত ছিল যেটা দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, নাকি এটা লোহার তৈরি হাত ছিল, দানবের কোনো হাত, ওই যে এখন বর্তমান সময় বিজ্ঞান যাকে সৃষ্টি করেছে রোবটের লোহার তৈরি হাত থাকে, মাটি ফুড়ে বের হয়, নাকি এটা কোন ক্যারিং ম্যারিং ছিল, অন্য কিছু ছিল যা মাটিকে ফুড়ে এইভাবে বের হয়ে তার সাথে মুসাফা করেছিল? আমরা জেনে থাকি যে একজন মানুষের হাত হয়ে থাকে গজ হাত, বেশির বেশি 1 গজ লম্বা বা 1.5 গজ লম্বা, এতটুকুই হয়ে থাকে। আল্লাহর রসুল তো মাটির নিচে শায়িত আছেন, তার হাত এত লম্বা হলো কি করে যে উপরে কবরের উপরে চলে আসলো আর সবাই দেখতে পেল? সেই সময় 70,000 না 50,000 লোক ছিল, সবাই দেখতে পেল এই হাতের ঝলকানি। নাউজুবিল্লাহ, এই কথা আল্লাহ মাজলুক সাহেব বলছেন, রসুল স্বীয় কবরে জীবিত আছেন এবং তিনি আমার কথাকে শ্রবণ করবেন, আমার সালামের উত্তর দিবেন। তারপরে তিনি তার আকিদাকে তার ছাত্ররা উল্লেখ করছেন 97 নম্বর পৃষ্ঠায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর মুবারকে জীবিত আছেন, রওজা মুবারকে জীবিত আছেন, তিনি এখনো তার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য সুপারিশ করতে পারেন। জীবিত থেকে তিনি যেভাবে জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন, এখনো তিনি উম্মতের জন্য মাগফিরাতের দোয়া এবং সুপারিশ করতে পারেন কবর থেকে। আর কোরআনুল কারীমের একটি আয়াতে তিনি অপব্যাখ্যা করছেন, তিনি বলছেন কোরআন শরীফের ভাষ্য মতে তিনি কারো জন্য সুপারিশ করলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। আমরাও এ বিশ্বাস করি, কিন্তু এই সুপারিশটা কখন হবে? কিয়ামতের দিন, এবং আল্লাহর অনুমতি নিয়ে নাকি আল্লাহর অনুমতি ছাড়াই? আল্লাহর অনুমতি নিয়ে। এবং আমরা সুপারিশ হিসাবে জানতে পারি কোন মুশরিকের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন না? আল্লাহর অনুমতি ব্যতীত কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, রসুলও দাঁড়াতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তারপরে তিনি বলছেন তাই নবীজির সমীপে বিনীত আবেদন জানাতাম অধমের গুনাহ মাফের পরে পরওয়ারদিগারের দরবারে সুপারিশ করার জন্য, গুনাহ মাফের পরেও যেন সুপারিশ করা হয়, এজন্য রসুলের কাছে তিনি বিনীত নিবেদন করছেন কবরের সামনে গিয়ে। এখানে এসেও যদি, তিনি বলছেন রসুলের কবরের কাছে এসেও যদি গুনাগুলো ক্ষমা করিয়ে নিতে না পারি, আল্লাহ ও তার রাসূলের প্রিয় মানুষে পরিণত হতে না পারি, তাহলে আমার চেয়ে দুর্ভাগ্য আর কেউ হবে না। আসলেও তাই হবে না, রসুলের কবরে গিয়ে যদি শিরিক করেন আর ওইখানে গিয়ে যদি মাফ করে নিয়ে তওবা করে না আসতে পারেন, তাহলে আপনার চাইতে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। তারপরে 100 নম্বর পৃষ্ঠায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা দীর্ঘ একটা কবিতার তিনি ওসিলা পেশ করে রসুলের কাছে যাচ্ছেন। তারপর তার কবরটাকে তিনি রওজা মুবারক হিসাবে উল্লেখ করে সেই কাসিদার সেই কবিতার অনুবাদ করা হয়েছে এখানে। তিনি তার কবিতার অনুবাদ হিসাবে এখানে উল্লেখ করেছেন 101 নম্বর পৃষ্ঠায়। তিনি বলছেন, আমি দৃঢ় আশাবাদী যে আমার এই কাসিদা রব্বুল আলামিনের শাহী দরবারে কবুল করা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমার এই কাসিদাকে গৃহীত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। কারণ অযাচিতভাবেই এই কাসিদাগুলো মদিনা শরীফের আলেম ওলামাদের মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। আল্লাহই ভালো জানে, আমরা তো কোনো আলেম ওলামাদেরকে ওখানে কাসিদা পড়তে দেখি না, অথচ সে বলছে যে এই কাসিদাগুলো মদিনার আলেম ওলামারা ব্যাপকভাবে এটাকে গ্রহণ করেছেন। এই কাসিদা পাঠের মাধ্যমে আমি অসংখ্য বরকতময় ঘটনার সম্মুখীন হয়েছি। এই কাসিদা পাঠের মাধ্যমে অসংখ্য বরকতময় ঘটনার সম্মুখীন হয়েছি, পরওয়ারদিগারের পক্ষ থেকে অসীম পুরস্কারে ভূষিত হয়েছি, চিরধন্য হয়েছি, পরকালেও ইনশাআল্লাহ রব্বুল আলামিনের উত্তম প্রতিদান দেবেন, রব্বুল আলামিন এর উত্তম প্রতিদান দিবেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করে চির মুক্তি লাভ পাব, এই আশায় পুষে যাচ্ছে। তারপরে তিনি 102 পৃষ্ঠা এই বইতে, 132 পৃষ্ঠা এখানে উল্লেখ করা হয়েছে, মদিনায় যাওয়ার একটি বিষয় তিনি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে কথা বলছেন, তেমনি মদিনা শরীফেও কোন গুনাহের কাজ করতে বিবেক বাদে, বাইতুল্লাহ যেমন কোন গুনার কাজ করতে বিবেক বাদে, মদিনাতে রসুলের কাছে এসেও কোন গুনার কাজ করতে বিবেকে বাধে। মনে হয় প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখে ফেলছেন, আমি কি করি, প্রিয় হাবিব সব দেখছেন, অথচ সবকিছু কে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তিনি বলছেন তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, কবরে থেকে তিনি তার প্রতি অসন্তুষ্টি হয়ে যাবেন, এবং আরো সামনের দিকে উল্লেখ করে বলছেন এক্ষুনি তিনি এসে আমার হাতটি ধরে ফেলে বলবেন, আজিজুল হক, তুমি কেন এমনটি কাজ করছো? কবর থেকে উঠে এসে তিনি হাত ধরে বলে ফেলবেন, এই আজিজুল হক, কেন তুমি এমনটি কাজ করছো? প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার কবরে তার রওজায় জীবিত আছেন, তাই তার স্মৃতিগুলোও এমনি জীবন্ত অমর। এমনিভাবে অসংখ্য শিরকি কথা তিনি লিখেছে। তিনি বলছেন, গতকালকে আমরা যেটা বলেছিলাম, রসুলের নামের উসিলা নিলে বরকত আসে এবং সকল প্রকার বিপদ আপদের গিট্টু খুলে যায়। তিনি এখানে উল্লেখ করছেন, তার নামের বরকতে অনেক রোগের উপশম দেখতে পাইবে, অনেক রোগের উপশম দেখতে পাইবে, রোগ ভালো হয়ে যাবে তার নামের উসিলায়, এবং তার নাম সকল বিপদ আপদে অতি বড় রক্ষা কবচ। রসুলের নাম কি? অতি বড় রক্ষা কবচ। অথচ আমরা জানি কার নাম অতি বড় রক্ষা কবচ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 135 নম্বর পৃষ্ঠায় এমনিভাবে তিনি আরো উল্লেখ করছেন, একদিন এক ব্যক্তি এসে খবর দিল, সে টেলিগ্রামের মাধ্যমে। ও, এর আগে একটি চমকপ্রদ ঘটনা, একটা ঘটনার কথা উল্লেখ করছেন, যে তার একজন শায়েখ ছিলেন সাব্বির আহমদ উসমানি, জাফর আহমদ উসমানি সাহেবের পিতা সাব্বির আহমদ উসমানি। তার একটা ঘটনা উল্লেখ করছেন যে তা তিনি কোনো মানুষ যদি কাউকে কোনো মানুষকে যদি সাপ কামড়াত, তাহলে তিনি যদি পানি পড়া দিতেন, পানি পড়া খেলে সাপের বিষ নেমে যেত এবং আল্লাহর রহমতে এই চিকিৎসায় ভালো হয়ে যেত, তার শরীর থেকে সাপের বিষ নেমে যেত। তো একদিন এক ব্যক্তি তার কাছে এসে খবর দিল যে টেলিগ্রামের মাধ্যমে তিনি খবর পেয়েছেন যে অন্য এক শহরে তার এক আত্মীয়কে সাপে কামড়েছে। তার এক আত্মীয়কে অন্য এক শহরে, অনেক দূরে এক শহরে সাপে কামড়েছে, এই খবর তিনি পেয়েছেন টেলিগ্রামের মাধ্যমে। টেলিগ্রামের মাধ্যমে তিনি এই সংবাদ পেয়েছেন। এই সংবাদ তিনি জাফর সাব্বির আহমদ উসমানির কাছে নিয়ে আসলেন। আসার পরে বলছেন যে হযরত, আপনি কিছু করেন? হযরত বললেন যে দেখো, আমার চিকিৎসা তো সবসময় কাজ করে যখন কেউ নিজে দেখে এসে সংবাদ দেয় এবং পানি পড়া খায়। দেখে এসে সংবাদ দিবে, পানি পড়া নিয়ে যাবে, পানি পড়া খাবে, তাহলে আমার এই চিকিৎসা কাজ করে, পানি পড়া কাজ করে। তুমি টেলিগ্রামের মাধ্যমে সংবাদ পেয়েছো, তোমার রোগী ভালো হবে কিনা আমি জানি না, তা বলতে পারবো না, তবে তোমার জন্য যেহেতু আর কিছু করার নেই, তাই তুমি এক কাজ করো, আমি পানি পড়া দিচ্ছি, তুমি পানি পড়া খেয়ে নাও, আল্লাহ চাহে তো সে ওইখানে বসে ভালো হয়ে যাবে। সংবাদদাতা পানি পড়া খাবে, রুগী ভালো হয়ে যাবে। তিনি বলছেন আল্লাহর মর্জি হলে তোমার আত্মীয় সুস্থ হয়ে যেতে পারেন। পরবর্তীতে খবর পেলাম যে ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি পানি পান করেছিল আর সেই সময় তার আত্মীয় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গিয়েছিল, স্বাভাবিক কাজকর্ম করছিল। এর ভেদ মারেফত তার কাছে জানতে চাওয়া হয়েছিল। একদিন হুজুরের কাছে আরজ করলাম, আপনি কোন দোয়া পড়ে পানিতে ফু দেন তা আমাকে একটু শিখিয়ে দেন। তিনি একটু হেসে উল্লেখ করলেন, আসলে আমি কোনো দোয়া পড়ি না, কিছুই পড়ি না, আমি শুধু এই কথাটা বলে ফু দেই যে বিশ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে নেমে যাও, বিশ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে নেমে যাও। এই ধরনের অন্তত 100টি শিরিক রয়েছে এই কিতাবে, প্রায় প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এই ধরনের শিরিক রয়েছে, আজিজুল হক সাহেবের লেখা শিরিক। তিনি এই কিতাবে শুরুতে তার বিভিন্ন আকাবীরদের কথাকে উল্লেখ করছেন। তার আকাবীরদের মধ্যে অন্যতম বড় আকাবীর হচ্ছে থানভী সাহেব, তারপরে কাসেম নানুতুবি সাহেব, এই সমস্ত আকাবীরদের কথা বলেছেন। বাংলাদেশে তার আকাবীরদের মধ্যে হতে বড় আকাবীর হচ্ছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যিনি বাংলাদেশের সুফিকুল শিরামণি ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তার কথাকে তিনি উল্লেখ করছেন যে থানভী সাহেব যখন মৃত্যুবরণ করলেন, থানভী সাহেবের খলিফা ছিলেন হচ্ছে এই হাফিজ হুজুর। এই হাফিজ হুজুর একদিন, এই হাফিজ হুজুর থানভী সাহেবের মারা যাওয়ার পরে একদিন তিনি চলে গেলেন তার কবর জিয়ারত করতে। 53 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাকে, তার ঘটনাকে উল্লেখ করছেন আজিজুল হক সাহেব, তার শায়েখের ঘটনাকে উল্লেখ করছেন 52 এবং 53 নম্বর পৃষ্ঠায়। তিনি লিখছেন একটি বিশেষ ঘটনা, এটি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নিজে বলেছেন, আমি শুনেছি, আমার স্পষ্ট মনে আছে ঘটনাটি। কে? আজিজুল হক সাহেব। তিনি বলছেন যে তার হাফিজ হুজুর তার মুর্শিদ তাকে এই ঘটনা বলেছেন যে আমার স্পষ্ট মনে আছে এই ঘটনাটি, তোমরা এই কথাগুলোকে লিখে রাখো। আজিজুল হক সাহেব তার ছাত্রদেরকে বলছেন যে এই কথাটা লিখে রাখো, ভুলে যেও না, বুজুর্গানের দিনের ঘটনা মনে রাখা চাই, আসলে এই যুগে এগুলো তেমন একটা কদর করে না ছাত্ররা, তোমরা কিন্তু মনে রেখো, কদর করো। ঘটনাটি হল থানবী সাহেব যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কিছুদিন পর হাফিজজি হুজুর হিন্দুস্তানে সফরে গিয়েছিলেন। হজরতের ইন্তিকালের সময় থানা ভবনে এদিক থেকে কেবল হজরত সদর সাহেব হুজুর সেখানে উপস্থিত ছিলেন, মানে আশরাফ আলী থানবী সাহেবের কবরের ওইখানে থানা ভবনে শুধুমাত্র আমাদের সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি সাহেব সেখানে গিয়েছিলেন, আর আমাদের হাফিজ হুজুর কিছুদিন পরে গিয়েছিলেন। তারা দুজন ওইখানে উপস্থিত ছিলেন, আর কেউ যেতে পারেননি। সেই জন্য হজরতের ইন্তেকালের অল্প কিছুদিন পর হাফিজ হুজুর হিন্দুস্তানে সফরে গিয়ে থানা ভবনে হজরতের কবর জিয়ারত করলেন, সেখানে সুরা ফাতেহা পড়ে জিয়ারত সম্পন্ন করলেন। কবর জিয়ারতের সিস্টেম হচ্ছে কি করতে হবে? সুরা ফাতেহা পড়তে হবে তাদের দৃষ্টিতে। আর আমরা হাদিস থেকে কি পড়েছি? সালাম পেশ করতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল কবরি মিন দিয়ারিল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আর এখানে তিনি বলছেন যে কবরে গিয়ে তিনি ফাতেহা পাঠ করে জিয়ারত সম্পন্ন করে যখন তিনি ফিরে চলে আসছেন, কয়েক কদম চলে যাওয়ার পরেই তখন কবরের দিক থেকে বিলকুল হযরত থানবীর আওয়াজ ভেসে আসলো। উর্দুতে তিনি লিখেছেন যে থানবী সেখান থেকে কবর থেকে তাকে ডাকছেন, মোহাম্মদুল্লাহ মুজকো মুর্দা না সমঝো, মোহাম্মদুল্লাহ আমাকে তুমি মৃত ভেবো না, জিন্দেগি মে জেসে ফুয়ুজ হাসিল কিয়া করতে থে, তুমি আমার জীবদ্দশায় যেভাবে আমার থেকে ফয়েজ হাসিল করতে ফয়েজ নিতে, ইসি তরহ আপ ভি ফুয়ুজ হাসিল করতে রহনা, এমনি ভাবে তুমি এখন পর্যন্ত আমার কবর থেকে তুমি ফয়েজ হাসিল করতে থাকো, ফয়েজ জারি থাকো। বাংলা অনুবাদ করেছে, মোহাম্মদুল্লাহ আমাকে মৃত মনে করো না, জীবিত অবস্থায় যেভাবে ফয়েজ হাসিল করতে এখনো সেভাবেই ফয়েজ হাসিল করো, এদের দৃষ্টিতে কেউ মরে না। এরা বিদাতিদেরকে, এই যে বাংলাদেশে যারা পীর পূজারি কবর পূজারি রয়েছে এদেরকে বলে যে ওরা পীর পূজা করে কবর পূজা করে, আমরা আসলে এগুলো করি না। এই দেখেন কবর পূজার দাওয়াত কে দিয়েছে? আল্লামা আজিজুল হক সাহেব তার মুর্শিদের নাম নিয়ে দাওয়াত দিয়েছে। এই আমার হাতে রয়েছে আশরাফ চরিত, এটি হচ্ছে আশরাফ আলী থানবীর জীবনী। এইখানে অনেকগুলো জীবনী উল্লেখ করা হয়েছে, এর মূল লেখক হচ্ছে খাজা আজিজুল হাসান মজ্জুব, মানে খাজা আজিজুল হাসান পাগল। তিনি লিখেছেন, অনুবাদ করেছেন মাওলানা গিয়াসউদ্দিন আহমেদ। এই যে আমাদের এই যে মদিনার টানে কিতাবটি, এই কিতাবে যিনি সম্পাদনা করেছেন গিয়াসউদ্দিন আহমেদ, তিনি এটাকে আবার লিখেছেন, অনুবাদ করেছেন। এইখানে আজিজুল হক সাহেবের জীবনী দেওয়া হয়েছে, আশরাফ আলী থানবী সাহেবের জীবনী লেখা হয়েছে। জীবনী লিখতে গিয়ে আশরাফ আলী থানবী সাহেবের নানার একটা ঘটনাকে এখানে উল্লেখ করেছেন যে তার নানা একবার সফরে যাচ্ছিলেন, সফররত অবস্থায় সেখানে তিনি কিছু সংখ্যক ডাকাতের দ্বারা আক্রমণ হল, কিছু সংখ্যক ডাকাত তাকে আক্রমণ করল। আক্রমণ করার পরে সেইখানে একটা মাজারও ছিল, আক্রমণ করার পরে তিনি মারা গেলেন এবং তার নানার মাজার সৃষ্টি হল সেখানে, তার নানাকে সেইখানে কবর দেওয়ার পরে তার নানার কবরে ওরস মাহফিল শুরু হয়ে গেল। তার মানে কি হয়েছে? শিরিক শুরু হয়ে গেছে, কবর পূজা শুরু হয়ে গেল। এই কবর পূজা শুরু হয়ে যাওয়ার পরে অনেকদিন পরের ঘটনা এখানে লিখেছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43, আশরাফ চরিত, থানবী সাহেবের জীবনী। পীর সমীউদ্দিন নামে জনৈক বুজুরের মাজারের সম্মুখে সন্নিকটে এক বিশেষ ঘটনায় হজরতের প্রপিতা মহৎ, মানে তার নানা, শহীদ হয়ে তথাই সমাধিত হন। প্রথম দিকে অনেকদিন যাবৎ তার উরুষ হতে থাকে, দেখেছেন কার উরুষ হয়? তিনি এক বরযাত্রী দলের সহযাত্রী ছিলেন, প্রতিমধ্যে ডাকাতের আক্রমণ হয়, তার কাছে তীর ও ধনুক ছিল, সাহসিকতার সঙ্গে ডাকাতদের সাথে তীর নিক্ষেপ শুরু করেন ডাকাতদের প্রতি। কিন্তু ডাকাত দল সংখ্যায় অনেক হওয়ায় অনেক ছিল, সংখ্যায় অনেক ছিল, এদিকে তার নিঃসম্বল অবস্থা, শেষ পর্যন্ত মোকাবেলা না পেরে শাহাদাত বরণ করেন। শহীদ হওয়ার পর একটি আশ্চর্য ঘটনা ঘটে, রাতে জীবিত মানুষের ন্যায়, রাতে জীবিত মানুষের ন্যায়, থানবী সাহেবের নানা রাতে জীবিত মানুষের ন্যায় তিনি তার ঘরে আগমন করেন, তার নানির কাছে। কোথায় আগমন করে? নানির কাছে। কবর থেকে উঠে জীবিত মানুষের মতো তার নানির কাছে চলে আসে। আল্লাহ ভালো জানে কবর থেকে এসেছিল না কোনো লম্পট এসেছিল তার নানির কাছে, সেটা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কবর থেকে আসা তো অসম্ভব কথা, এটা হিন্দুদের বিশ্বাস, তারা পরজন্মে বিশ্বাস করে, মুসলিম কখনো পরজন্মে বিশ্বাস করে না। আমি জানি না যে থানবী সাহেব কোন বিশ্বাসে বিশ্বাসী ছিলেন, এ তো দেখা যাচ্ছে হিন্দুয়ানি বিশ্বাস করতেন তারা, তাদের কিতাবে লিখেছেন এবং বলছে এই ঘটনা একদম সত্যি। বলছে যে রাতের বেলায় জীবিত মানুষের ন্যায় তিনি ঘরে আগমন করেন এবং নিজ পরিবারে লোকদের মিষ্টি এনে দিয়ে বলেন যে কারো কাছে প্রকাশ করো না, আমি যে আজকে এসেছিলাম এটা কারো কাছে প্রকাশ করো না, আমি প্রতিদিন এইভাবে আসতে থাকবো। প্রতি রাতে লম্পট কি করবে? আসবে, নাউজুবিল্লাহ, প্রতিদিন আমি এভাবে আসতে থাকবো, কারো কাছে যদি প্রকাশ না করো প্রতিদিন এভাবে আসতে থাকবো এবং মিষ্টি নিয়ে আসবো। কিন্তু বাচ্চাদের মিষ্টি খেতে দেখে বাড়ির অন্য লোকদের সন্দেহ হবে, সন্দেহ করবে অন্যান্য লোকরা, এই মনে করে পরিবারের লোকেরা ঘটনাটি প্রকাশ করে দিলেন। এরপর থেকে নানাজি আর কোনদিন আসেননি, লোকজন জানাজানি হয়ে গেছে লম্পট এসেছিল, লম্পট এসেছিল এটা জানতে পেরে এরপর থেকে আর কোনদিন আসেনি। কারণ আসলেই তো গণধুলাই, আসলেই তো গণধুলাই। কিছুদিন আগে পাকিস্তানে এই ঘটনা ঘটেছিল, পাকিস্তানে কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল। ব্রেলবীরা এই বিশ্বাস করে যে তাদের পীর বুজুর্গরা কবরে আস, কবর থেকে চলে আসে। একটা ছেলে ব্রেলবি, সে তার বন্ধু বান্ধবের কাছে বলছে যে দেখ মেরা পিতাজি নে কাল রাত কো আয়া থা মেরা উম্মি কে পাস, আমার মায়ের কাছে আমার বাপ কালকে রাত্রে এসেছিল। ও বলতেছে এটা কি করে সম্ভব, তোর বাপ আবার আসে কি করে, তোর বাপ তো মরে গেছে। বলে না এসেছিল, আমার মা বলছে আমিও দেখছি যে আমার বাপ আসছিল। এই লাগলো দুইজনের মধ্যে ঝগড়া, ঝগড়া লাগতে লাগতে এক পর্যায়ে মারামারি, এই মারামারি পৌঁছে গেল জাতিগত দাঙ্গায়। কয়েকদিন আগে পাকিস্তানে কাবায়লি দাঙ্গায় পরিণত হলো। পুলিশ আসলো, পুলিশ কমিশনার আসলো, ডিআইজি আসলো, এসে দেখছে যে একজন মৌলবী আর একটা হচ্ছে দাড়ি মুসলিন করা একটা ছেলে, এসে বলছে যে কি ব্যাপার, বিষয়টা কি, তোমাদের মধ্যে এত দ্বন্দ্ব যুদ্ধ কেন? তখন ওই ছেলে বলতেছে যে আইজি সাহেব, ডিআইজি সাহেব দেখিয়ে ইয়ে তাসদিকই নেই কর্তা, এ বিশ্বাসই করতে যাচ্ছে না যে আমার বাপ কালকে আমার মায়ের কাছে এসেছিল, এ বিশ্বাসই করতে চাচ্ছে না ওর সাথে আমার সাথে, এই জন্য মারামারি লাগছে। এখন ডিআইজি মৌলবীকে জিজ্ঞেস করছে, মৌলবী সাহেব ইয়ে মাজারা কি আহায়, মাসালা কি আহায়, বিষয়টা কি, ওর বাপ ওর মায়ের কাছে এসেছিল তুমি বিশ্বাস করতে চাচ্ছ না। বলে না ওর বাপ ওর মায়ের কাছে আসবে কেন, বলছে আসলে তোমার সমস্যাটা কি, ওর বাপ ওর মায়ের কাছে আসবে, বাপ মাকে পাস আতাহা মলবি তেরা কি কুসুর হাইস মে, তোমার এইখানে বিষয়টা কি, তুমি ওর বাপ ওর মায়ের কাছে আসে তোমার অসুবিধাটা কি। তখন বলছে যে ডিআইজি সাহেব ইয়ে বাত এসা নেই আয়, তখন ডিআইজি বলতেছে মলবি সাহেব দেখো আমরা রাজনৈতিক বিষয় নিয়ে এত ব্যস্ত, দেশে বোমাবাজি চলতেছে, এই আফগানিস্তান পাকিস্তান আমেরিকা এই সেই নিয়ে আমাদের সময় কাটে না, আর তোমরা এগুলো কি শুরু করলা, ওর বাপ আসে আর ওর মা যায় তা তোমার অসুবিধা কি। তখন ডিআইজির কানে কানে যে বলছে যে ডিআইজি সাহেব ওর বাপ তো মরে গেছে, ওর মরা বাপ নাকি ওর মায়ের কাছে আসে, ডিআইজি বলছে হ্যাঁ বিষয়টা কি, হ্যাঁ বিষয়টা কি। তখন ওকে ধরছে হ্যাঁ তেরা মারা হুয়া বাপ তের মা কে পাস আসা, ইয়ে তেরা কোন সা বাপ হয়, তেরা বাপ কিতনা হয়। এই অবস্থা একই অবস্থা বিরাজ করছে এদের মাঠে, নানির কাছে চলে এসেছে, থানবী সাহেব নিজে বিশ্বাস করত, এরপরে যা ইয়ে লিখেছে এই খাজা আজিজুল আজম মাসুব মজ্জুব এই কথাকে লিখেছে সেও বিশ্বাস করত, আর এই যে আমাদের দেশে দেওবন্দিরাও বিশ্বাস করে, আর যে অনুবাদ করছে গিয়াসউদ্দিন আহমেদ তিনিও এই বিশ্বাস করে, হ্যাঁ থানবী সাহেবের নানি আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আজিম। আমরা বলতে পারছি না যে তার নানির কাছে কে এসেছিল বা তার নানি কি কাজ করিয়েছিল, নাউজুবিল্লাহ। এমনিভাবে আর একটা ঘটনা আমরা হ্যাঁ 53 নম্বর পৃষ্ঠা, 43 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে আর একটা ঘটনা, থানভী সাহেবের জন্মের ঘটনাকে এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এমন কোন ঘর পাওয়া যাবে না যে ঘরকে আল্লাহ হেফাজত করেছেন, সেই ঘর ছাড়া যেই ঘরে বেহেশতি জন নেই, মা বোনরা যারা আছেন আজকে অনুষ্ঠান যারা শুনছেন দূর দূরান্ত থেকে, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই বেহেশতি জোরের ভূমিকাতে থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন, থানভী সাহেবের জন্মের ইতিহাস পড়েন। জন্মের ইতিহাস পড়লে পেয়ে যাবেন এই থানভী সাহেব কে ছিল বা তাদের আকিদা বিশ্বাস কে ছিল কি ছিল। এখানে জন্মের ইতিহাসের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে থানভী সাহেবের বাবা, থানভী সাহেবের বাবা তার চর্মরোগ ছিল, চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে তার পৌরসত্ব একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তিনি পৌরসত্ব হারিয়ে ফেলেছিলেন একেবারে ওষুধ খাওয়ার কারণে, চর্মরোগের ওষুধ খাওয়ার কারণে। একটা পর্যায়ে তার মা তার একজন নানা পীর নানার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ইতিপূর্বে যতগুলো সন্তান হয়েছে সবগুলো সন্তান শুধুমাত্র মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে সবগুলো সন্তান, কি করা যায়। তার নানা এই পাগল পীর সাহেব বলছে যে তোমার সন্তানগুলো ওমর এবং আলীর টানাটানিতে মারা যায়, ওমর এবং আলীর টানাটানিতে তোমার সন্তানগুলো মারা যায়। এই কথা বলার পরে তার মা বুঝতে পারলেন বিষয়টা কি, তারপরে তার পীর সাহেব তাকে বলছে এখন যেই সন্তানগুলো হবে সবগুলো সন্তানকে তুমি আলীর নামে সোপর্দ করে দিও, সবগুলো সন্তানকে কি করো আলীর নামে সোপর্দ করে দিও, ওমর আলীর টানাটানিতে মারা যাচ্ছে আলীর সোপর্দ করে দিও, ইনশাআল্লাহ বেঁচে যাবে, এবং তোমার যে সন্তান হবে তার মধ্যে হতে একটা হবে দিনদার আর একটা হবে দুনিয়াদার, একটা হবে কি দিনদার আর একটা হবে দুনিয়াদার মালদার, যেটি দিনদার হবে সে হবে আমার তরিকার, আমার তরিকার হবে। এইভাবে লম্বা একটা জন্ম ইতিহাস সেখানে টানা হয়েছে, যেই ইতিহাসের মধ্য দিয়ে তাদের আকিদা একদম পরিস্ফুটিত হয়ে গিয়েছে। এই বেহেশতি জোরের এই আকিদাকে দেখে জেনে বুঝে আপনাদের কাছে অনুরোধ করছি বেহেশতি জোরকে ঘর থেকে বের করে দেন, বেহেশতি জোরকে ঘর থেকে বের করে দেন। এই বেহেশতি জোর মুসলিম উম্মার জন্য বেহেশতি জোর নয়, এটি হচ্ছে জাহান্নামের জোর। যে ব্যক্তি এই বেহেশতি জোরকে মেনে তার জীবনকে পরিচালনা করবে আমল করবে সে ব্যক্তি সোজা স্পষ্টভাবে শিরিক করবে, বিদাত করবে অথবা হারাম কাজ করবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা এগুলোকে বর্জন করুন, এগুলোকে বের করে দিন এবং আপনাদের ঘরে আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের তাফসির এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কিতাবগুলোকে কিতাবগুলো দিয়ে ঘরকে ভরিয়ে ফেলুন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারাক আলা নবিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আগামী কালকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়, এমন কিছু আকীদা, এমন কিছু বিশ্বাস, এমন কিছু আমল যার মাধ্যমে মুসলিমের ইসলাম নষ্ট হয়ে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, মুশরিকে পরিণত হয়, কুফুরিতে পর্যবসিত হয়। এই বিষয় নিয়ে আমাদের আগামীকালকে থেকে আলোচনা শুরু হবে এবং আলহামদুলিল্লাহ ইসলাম বিনষ্টকারী বিষয়ের মধ্যে হতে 10টি বিষয় আমরা আলোচনা পেশ করব, তার মধ্যে হতে 2টি বিষয়ের আলোচনা শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে হতে প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে শিরিক, এই শিরকের আলোচনা আজকে শেষ হল এবং আরেকটি বিষয়ের আলোচনা আমরা শেষ করে এসেছিলাম, সেটি হচ্ছে উসিলা সংক্রান্ত আলোচনা, সেই আলোচনাটা আমরা ইসলাম ও জাহিলিয়াতের আলোচনার সাথে আলোচনা পেশ করেছিলাম, 2টি আলোচনা হয়ে গিয়েছে। আমরা 3য় নাম্বার আলোচনা থেকে আগামীকালকে আলোচনা পেশ করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে হায়াতান তৈয়িবাত নসিব করেন, আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।